السلام علیکم و رحمۃ اللہ. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أو كما قال رسول الله صلى الله عليه وسلم معزز সভাপতি সাহেব উলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এই কমপ্লেক্সের বসবাসরত আমার প্রিয় মুসলমান ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বড় মেহরবানি করে দয়া করে আমাদেরকে কিছু সময় বের করার তৌফিক দান করেছেন কোরআন সুন্নার কিছু আলোচনা শোনার জন্য। এটা আল্লাহ তাআলার বহুত বড় অনুগ্রহ, আল্লাহর খাস নজর, আল্লাহর খাস দৃষ্টি এটা আমাদের উপরে। কারণ যে সময়টা কোরআন সুন্নার আলোচনা করা হয়, মানুষেরা বান্দারা শোনে, ওই সময়টা স্বয়ং রব্বুল আলামিন ওই লোকগুলোকে নিয়ে ফেরেশতাদের মজলিসে আলোচনা করেন এবং গর্ব করেন, দেখো তোমরা এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, সৃষ্টি না করার জন্য পরামর্শ দিয়েছিলে, এখন দেখো তারা কিভাবে মনোযোগ দিয়ে আমার কথা শুনতেছে, আমার হাবিবের কথা শুনতেছে, দেখো এ কথা বলে বলে গর্ব করেন। শুধু তাই নয়, লম্বা হাদিস তার শেষের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন যারা এই মাহফিলের দিনের কথা শুনতে আসছে আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। ওই হাদিসে আসছে কোন ফেরেশতা প্রশ্ন করেন, ইয়া রাব্বাল আলামিন, এখানে হইতে পারে কেউ কেউ মাহফিলের জন্য আসে নাই, অন্য কোন লোক অন্য কোন ভাইকে খুঁজতে আসছিল, তিনি ওই মাহফিলে ছিল তো সেও চলে আসছে, মাহফিল তার উদ্দেশ্য না, সেও কি মাপ পেয়ে গেল? রব্বুল আলামিন বলেন হুমুল কওমু লা ইউশকা জালিসুহুম, আমার দ্বীনের মাহফিল এমন এক মাহফিল এখানে যারা বসবে যে নিয়তে আসুক কেউ মাহরুম যাবে না। আমি সবাইকে মাফ করে দিলাম, আমার মাগফিরাত অত্যন্ত প্রশস্ত, আমার ক্ষমা দয়া মায়া অনেক বেশি। তাহলে কি নিয়তে আসতে তার দরকার নেই, বসে তো গেছে, বসে গেছে তো সে মাগফিরাত পেয়ে যাবে। এত বড় মোবারক মাহফিল এটা, যেটাকে বারবার বলা হইতেছে জান্নাতের মাহফিল, বাস্তবে জান্নাতের মাহফিল। এই সময়টা আমরা কেমন যেন জান্নাতে আসি, এবং এই সময়ের ওসিলায় আমরা যা কিছু জানবো মানব আমল করব, এর ওসিলায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তা আমি ছোট্ট একটা কথা দিয়ে ভূমিকা শুরু করতেছি, তারপরে মূল আলোচনা আসতেছি। ছোট্ট কথাটা এই, আমরা প্রথম যেদিন দুনিয়াতে আসছি, মায়ের পেট হয়ে আমরা দুনিয়াতে আসছি, সেদিন ইসলামী শরিয়ত অনুযায়ী আমাদের ডান কানে আজান দেওয়া হয়েছে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। ইসলামী শরিয়তে এটা একটা বিধান, প্রথম দিনেই তার কানের রাস্তা দিয়ে তার কলবের মধ্যে আল্লাহর একত্ববাদ ঢুকায় দাও, এবং নবী যদি আখির নবী এই পয়গমটা তার কল্পের মধ্যে পৌঁছায় দাও, সে এর অর্থ বুঝবে না, বোঝার দরকার নেই। আমরা যে মেডিসিন খাই, মেডিসিনের সব গুণগান কি জানি, সমস্ত ফায়দা জানি, কিন্তু মেডিসিন আমাদের মধ্যে কাজ করে না। ঠিক বাচ্চা এটার অর্থ বুঝবে না, কিন্তু এটা সারা জীবন তার মধ্যে কাজ করবে। এই বাচ্চা বড় হয়ে ইনশাআল্লাহ নাস্তিকদের দাওয়াত গ্রহণ করবে না, ইনশাআল্লাহ সে হকের পথে থাকবে, সত্যের পথে থাকবে, সুন্নতের পথে থাকবে। এই জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে, প্রথম দিন মায়ের বুকের দুধ দেওয়ার আগে তাকে কলবের খোরাক দাও, পেটের খোরাক দেওয়ার আগে কলবের খোরাক দাও, ডান কানে আজান বাম কানে ইকামত। খুব ছোট্ট আওয়াজে, বাচ্চা বড় আওয়াজ বরদাস্ত করতে পারবে না, খুব ছোট্ট আওয়াজে শোনায় দাও। তাওহীদ এবং রিসালাত, আল্লাহর একত্ববাদ এবং আখিরের নবীর পয়গাম তার কানের রাস্তা দিয়ে তার কলবে প্রবেশ করে দাও। আজকাল দেখা না কত রকম ইঞ্জেকশন দেয় না, এটাও মনে করাটা ইঞ্জেকশন। এই ইঞ্জেকশন নাস্তিকতাকে আর তার ভিতরে ঢুকতে দেবে না ইনশাআল্লাহ, এমন এক ইঞ্জেকশন এটা, আল্লাহ ব্যবস্থা রাখছে। এই যে মাসআলাটা আমি বললাম, এই মাসআলার ভিতরে দুটা শিক্ষা আছে। একটা শিক্ষা হলো এখানে বলা হইতেছে মায়ের দুধ দেওয়ার আগে এই আজান আর ইকামত শোনাও, এখানে শিক্ষা আছে। আমাদের শরীরের খোরাক লাগবে, আমাদের আত্মারও খোরাক লাগবে, তবে শরীরের খোরাক থেকেও আত্মার খোরাকটা বেশি জরুরি। আমরা যে কোরআন তেলাওয়াত করি, দিনে মাহফিলে কথাবার্তা শুনি, হ্যাঁ, এগুলো কি, এগুলো আত্মার খোরাক। দিনে কিতাবপত্র পড়ি, এগুলো কি, দিনে কথাবার্তা পড়ি, ঘরে বসে ওলামা কেরাম থেকে বয়ান শুনি, এগুলো আত্মার খোরাক। এটাকে মৃত্যু পর্যন্ত গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে। অনেক সময় আমরা শরীরের খোরাককে প্রাধান্য দেই, ডাক্তার একটা কথা বললে, হ্যাঁ একটা কথা বললে যে এটা করবেন না এটা করবেন, খুব গুরুত্ব দেই। কিন্তু আল্লাহ তো এরকম কিছু আদেশ নিষেধ দিয়ে রাখছেন, যেগুলো রুহানি চিকিৎসা, ওলামায়ে কেরাম যেগুলো বলেন এগুলো রুহানি চিকিৎসা। এখানেও দুই ধরনের জিনিস আছে, এইগুলো করো আল্লাহর হুকুম, এইগুলো করিও না তা আল্লাহ নিষেধ করছে। এটা মানলে তার আত্মা সবল থাকবে, সে সৎপথে থাকবে, সে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, এবং তার কবরে যা মাফ হয়ে যাবে, হাসরের ময়দানে ডান হাতে আমলনামা আসবে, ফুলসেরাত বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে। যদি আল্লাহর আদেশগুলো বাস্তবায়ন করা যায়, আল্লাহর নিষেধগুলো ছেড়ে দেওয়া যায়, তাহলে এই ফজিলত হাসিল হবে ইনশাআল্লাহ। তাহলে প্রথম নসিহত কি পাইলাম, যে আত্মাকেও খোরাক দিতে হবে, শরীরকেও খোরাক দিতে হবে, দুটাই দিতে হবে আল্লাহর আদেশ। দুনো রকম খোরাক দেওয়া আল্লাহর আদেশ, তবে আত্মার খোরাকটাকে প্রাধান্য দেওয়া এটা আল্লাহর আদেশ, যেটা আমরা অবশ্য ভুলে যাই। শরীরের খোরাক ঠিক মতো দেই, এর জন্য কোনো মাহফিল করা লাগে না। শরীরের খোরাক ঠিক মতো দেওয়ার জন্য মাহফিল টাকার দরকার নেই, প্রত্যেকের নিজের গরজে নিজের সুস্থ থাকার জন্য শরীরের দিকে খুব খেয়াল রাখে, বিশেষ করে যারা শিক্ষিত লোক, যারা শরীরের গুরুত্ব বুঝে তারা করে। কিন্তু ওর থেকে বেশি জরুরি আত্মার খোরাক, কারণ শরীরের খোরাক না দিলে বেশি যে বেশি লোকটা মারা যাবে, তো এমনিও মারা যাবে, খোরাক দিলেও একদিন না একদিন মারা যাবে, মরতে হবেই, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া মুসাফির খানা। তবে শরীরে খোরাক না দিলে না হয় মরেই গেল, কিন্তু আত্মার খোরাক না দিলে সে তো কবর আজাবে পড়বে এবং পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেটার তো কোনো হল নেই, সেটাতে বাঁচার তো কোনো উপায় নেই। এই জন্য ওটাকে বেশি জোর দিতে হবে, বেশি প্রাধান্য দিতে হবে, যে আমার আত্মার জন্য প্রতিদিন কিছু না কিছু খোরাক পায়। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কোরআন নিয়ে কিছুক্ষণ আল্লাহ কালাম তেলাওয়াত করি, আমি কিছুক্ষণ জিকির আজকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, কিছুক্ষণ দুরূদ শরীফ পড়ি, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ি, এগুলো আত্মার খোরাক। তো প্রথম নসিহত ওই মায়ের দুধ খাওয়ার আগে আজান দেওয়ার মধ্যে কি আত্মার খোরাককে প্রাধান্য দিতে হবে। দুই নম্বর নসিহত কি, দেখো বান্দা, তোমার উপরে আজান নিকামত হয়ে গেছে, তোমার উপরে আজান নিকামত হয়ে গেছে, এখন বাকি আছে কি তোমার লাশটা সামনে নিয়ে ইমাম সাহেব জানাজা নামাজের তাকবীর দিবেন। আল্লাহ, আজান নিকামতের পরে কি আসে, তাকবীর আসে, নামাজের তাকবীর আসে। তো আমরা দুনিয়া আসার সাথে সাথে আজান নিকামত হয়ে গেছে, এখন বাকি আছে কি যে আমরা চলে যাওয়ার সাথে সাথে আমাদের গোসল হবে, কাফন হবে, এরপরে আমাদের লাশ সামনে করে নিয়ে যিনি ইমাম থাকবেন তিনি চারটা তকবীর দিবেন। এই চারটা তাকবীর দেওয়া হলো ফরজ, আর ফাঁকে ফাঁকে দোয়াগুলো সুন্নত, তকবীরগুলো জরুরি। তো এখানে নসিহত করা হয়েছে তোমার উপরে আজান নিকামত হয়ে গেছে, এখন তকবীর দেওয়াটা বাকি। এর দ্বারা বোঝানো হয়েছে যে তোমার খুব লম্বা টাইম দেওয়া হয় নাই, হাজার হাজার বছর তোমাকে টাইম দেওয়া হয় নাই, এই 60-70 বছরের হায়াত তোমাকে দেওয়া হয়েছে, তা শর্ট টাইম। হাদিস আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের বয়স 60 থেকে 70, আর অল্প সংখ্যক লোক 70 থেকে আগে বাড়বে, তা না হলে অধিকাংশ লোকের বয়স 60 থেকে 70। এটা কোনো লম্বা টাইম না, দেখতে দেখতেই দেখা যায় একটা ছেলে বালেগ হয়ে গেছে, বালেগ হওয়ার পরে কিছুদিন পরে দেখা যেতেছে বিবাহ শাদী করতেছে, তার কিছুদিন পরে সে পিতা হয়ে যেতেছে, আরো 20-30 বছর পরে দেখা যেতেছে সে নানা হয়ে যেতেছে, দাদা হয়ে যেতেছে, চোখে কম দেখতেছে, কানে কম শুনতেছে, তারপরেই সেই আখেরি ঠিকানা কবরস্থান। এ তো একটা পটা আসতে থাকে, একটা পর একটা আসতেই থাকে, ধারাবাহিক আসতেই থাকে, টাইমটা লম্বা না। কাজে বলা হচ্ছে আজান নিকামত হয়ে গেছে, এখন তকবীর বাকি, এটা শর্ট টাইম। এই শর্ট টাইমে তোমাকে এমন এক জিন্দেগীর প্রস্তুতি নিতে হবে যে জিন্দেগীর শুরু আছে শেষ নেই। এই শর্ট টাইমের মধ্যে তোমাকে এমন একটা সফরের প্রস্তুতি নিতে হবে যে সফরের শুরু আছে কিন্তু কি নেই, শেষ নেই। আপনি 3 দিনের জন্য কোথাও যান, ব্যাংকক গেলেন, সিঙ্গাপুর গেলেন, কত রকম চিন্তা ভাবনা করেন যে জরুরি সামান সব নেওয়া হয়েছে কিনা, এয়ারপোর্টে সমস্যা হবে কিনা, পাসপোর্ট দিলাম কিনা, সব চিন্তা ভাবনা করা হয়। তিন দিনের সফরে যাইবেন, তাই কত চিন্তা ভাবনা করা হয়। সেখানে আমাদের সামনে এমন সফর যা শুরু আছে শেষ নেই, তো সেই সফরের জন্য অবশ্যই চেষ্টা লাগবে, প্রস্তুতি লাগবে, চিন্তা ভাবনা করতে হবে। সেই চিন্তা ভাবনা করার জন্যই এই রুহানি মাহফিল, এই আত্মার খোরাকের মাহফিল, এই ওয়াজ মাহফিল ওই চিন্তার জন্যই, ওটা মাথায় ঢুকানোর জন্য, যাতে আমরা দুনিয়ামুখী না হয়ে যাই। দুনিয়াতে থেকে দুনিয়ার কাজ তো করতে হবে, চাকরি বাকরি করতে হবে, মিল ইন্ডাস্ট্রি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সব ঠিক আছে, কিন্তু আমার দিলের দিলের রোখ, দিলের যে দৃষ্টি, এটা থাকবে আখেরাতের দিকে। একটা ড্রাইভার যেরকম তার হাতে পায় সব জায়গায় মেশিন ইঞ্জিন, হাত দিয়ে স্টিয়ারিং ঘুরাইতেছে, পাও দিয়ে একবার ব্রেক চাপতেছে, হ্যাঁ একবার অমুকটা চাপতেছে, হাতে পায় সব জায়গায় মেশিন, কিন্তু তার নজর কিন্তু ওইদিকে না, নজর সামনের দিকে। কোন ড্রাইভারের নজর যদি পায়ের দিকে দিয়ে গাড়ি চালায় তো সে এক মিনিটের মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। তার হাতে পায় সব জায়গায় মেশিন, নজর সামনে। ঠিক একজন মমিনের, সে দুনিয়ার মধ্যে দুনিয়াদারি করবে, হালাল রিজিকের জন্য চেষ্টা করবে, হ্যাঁ বাজার ঘাট করবে, হ্যাঁ গাড়ি বাড়ি এটা দরকার, যানবাহন দরকার, ব্যবস্থা করবে, সবকিছু করবে, কিন্তু তার দৃষ্টি কোন দিকে? আখরাতের দিকে। আমার আখরাত যেন সুন্দর থাকে, আমার আখরাতে যেন মুক্তি হয়, আমার আখরাতে যেন কামিয়াবি হয়, আমার আখরাত যেন নষ্ট না হয়, আমার মাওলা যেন নারাজ না হয়, ওইদিকে দৃষ্টি। যা করে এটা চিন্তা করে, এটা করলে আমার মাওলা খুশি হবে না অসন্তুষ্ট হবে, না চিন্তা করে। যদি দেখে খুশি হবে তা আলহামদুলিল্লাহ করে, আর যেটা করলে মাওলা নারাজ হয়ে যাবে, তার মধ্যে যত বেনিফিট থাকুক, যত লাভ থাকুক, সেটা করতে রাজি না। আরে একটা ঘুষ নিলে 5 লক্ষ টাকা পাওয়া যায়, কথার কথা। একজনের তো যদি কেউ ঘুষ গ্রহণ করে, একজন কর্মকর্তা, তো 5 লাখ টাকা দিয়ে তো বছর পার করে দেওয়া যায়, কিন্তু সে নিবে না, আমার বছর পার করার দরকার নেই, আমার হালাল বেতন যা আছে এই দিয়ে চলবো, কিন্তু আমি আখেরাত নষ্ট করব না, আমার আল্লাহকে অসন্তুষ্ট করব না। এতটা লাভের জিনিস যে সে এক কয়েক সেকেন্ডের মধ্যে 5 লক্ষ টাকার মালিক হইতেছে, তার বাসায় এসে দিয়ে দিতেছে, কিন্তু সে নিচ্ছে না কেন? আল্লাহর ভয়। এই টাকাটা আমার মাওলা হালাল করেন নাই, এই টাকাটা আমার জন্য জায়েজ করেন নাই, বাস আমি কষ্ট করে মাস শেষে বেতন পাবো, ওইটা হালাল, ওটা হালাল, ওর মধ্যে কোনো ভেজাল নেই, ওটা দিয়েই কষ্ট করে চলব। এইভাবে প্রত্যেকটা কাজ সে চিন্তা করে যে এর মধ্যে আমার মাওলার সন্তুষ্টি আছে কিনা, থাকলে করবে না থাকলে করবে না, যত লাভ থাকুক ওই লাভের দিকে সে পরোয়া করে না, ওই লাভের চিন্তা সে করে না, আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে কোন লাভ সে হাসিল করতে রাজি নেই। এই হল মুমিনের সিফাত, এই হল মুমিনের গুণাবলী। তো দ্বিতীয় নসিহত কি পাইলাম আমরা? ডান কানে আজান, বাম কানে কামত দ্বারা দ্বিতীয় নসিহত কি পাইলাম? যে এখন তকবীরটা দিতে বাকি আছে, আজান একামত হয়ে গেছে, তকবীর দিতে বাকি, এই টাইমের মধ্যে আমাকে তৈরি করতে হবে। শয়তান বারবার আমাকে পড়াবে, আরে লম্বা হায়াত আছে, এত আগের থেকে দাড়ি রাখার দরকার নেই, এত আগের থেকে হজ করার দরকার নেই, এত আগের থেকে সিল্লা দেওয়ার দরকার নেই, এত আগের থেকে নামাজে জামাতে আসার দরকার নেই, বয়স হোক চুল দাড়ি পাকুক তারপরে শুরু করুক। শয়তান এই কথা বুঝাইতেই থাকে, এই কথা বুঝাইতে বুঝাইতে সে চায় একটা মানুষকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় করে দিতে। সে খালি বুঝাইতে থাকে, আরে টাইম রয়ে গেছে, এত তাড়াতাড়ি করতেছে কেন, টাইম রয়ে গেছে, বয়স হোক হজ করে জায় নামাজ নিয়ে আসবো, এখানে মসজিদে জামাতের সাথে নামাজ পড়ো, এই ধোকার মধ্যে তার জীবনটা পার করে দেয়, হঠাৎ মৃত্যু এসে যায়, কিছুই করা হয় না, খালি হাতে, মায়ের পেটে তো খালি হাতে আসছিল, তো খালি হাতে চলে যায়। এই জন্য শয়তানের এই কথা শোনা যাবে না, যেদিন থেকে আল্লাহ আলেক করছে, হ্যাঁ, 14.5 বছর বয়সে আরবি 15 বছর হয়, ইংরেজি 14.5 বছর বয়সে আরবি কত হয়, 15 বছর হয়, কোন আলামত না পাওয়া গেল 15 বছরে, তারপরে শরীয়তের সমস্ত দায়িত্ব চলে আসে, শরীয়তের সমস্ত দায়িত্ব, ইমান আনো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজা রাখো, আল্লাহর নিসাব পরিমাণ মাল দিলে যাকাত দাও, আরো বেশি মাল দিলে হজ করো, মসজিদ মাদ্রাসার খেদমত করো, গরিব দুঃখীদের খেদমত করো, বাপ মায়ের খেদমত করো, দেখাশোনা করো, এসব দায়িত্ব 15 বছরের সাথে সাথে আমাদের কান্দে এসে গেছে। এই অবস্থায় শয়তানের কথা শোনা তা নির্বুদ্ধিতা। 15 বছরের সমস্ত দায়িত্ব আপনার আমার উপরে এসে গেছে, এখন যদি শয়তান বোঝায় যে আস্তে ধীরে শুরু করো, তো শয়তানের কথা শুনলে তাকে বুদ্ধিমানের কাজ হবে, তা নির্বুদ্ধিতে হবে, কারণ হিসাব তো 15 বছরতে দিতে হবে, আরবি 15 বছর, ইংরেজি 14.5 বছর থেকে হিসাব দিতে হবে, আর শয়তান আমাকে খালি পিছাইতে আছে, পিছাইতে আছে, পিছাইতে পিছাইতে খালি হাতে বিদায় করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি প্রস্তুতি, কি প্রস্তুতি আমরা নিব, খুব শর্ট টাইম দেওয়া হয়েছে, এই শর্ট টাইমের মধ্যেই প্রস্তুতি নিতে হবে। কবরে কি প্রশ্ন হবে তাও বলে দেওয়া হয়েছে, হাসরের ময়দানে কি প্রশ্ন হবে তাও বলে দেওয়া হয়েছে। আল্লাহর পরীক্ষা নেবেন, এরকম পরীক্ষা তো দুনিয়ার কেউ নেয় না, দুই জায়গায় পরীক্ষা হবে, দু জায়গার প্রশ্ন আল্লাহ আগের থেকে জানাই দিচ্ছেন, কবরে এই তিনটা প্রশ্ন হবে, তোমার রব কে, রব মানে আল্লাহ না, রব মানে পালনেওয়ালা, তোমার পালনেওয়ালা কে, এখন তো সবাই বলবো যে আল্লাহ, কিন্তু কবরে সবাই বলতে পারবে না, কেন, এখন তো বুদ্ধি খাটায় বলতেছে, কবরে বুদ্ধি খাটায় বলা যাবে না, বাস্তবে আপনি কি মনে করছেন ওইটা তখন মুখ দিয়ে বের হবে। কারণ অনেকেই ইমানকে পাকাপোক্তা না করার দরুন তার প্রতিপালকের ব্যাপারে সন্দেহ আছে, সে মুখে বলে প্রতিপালক আল্লাহ, কিন্তু তার চাকরি চলে গেলে সে পরেশান হয়ে যায়, তার দোকানে ক্ষতি হয়ে গেলে পরেশান হয়ে যায়, যে এখন চলবো কেমনে, এই যে সে পরেশান হয়ে গেল, হায় হতাশ করতে লাগলো, তাকে হাসপাতালে ভর্তি করা লাগলো, তাকে সেলাইন দেওয়া লাগলো, তার দোকান পুড়ে দেওয়ার কারণে, প্রমাণ আল্লাহ যে প্রতিপালক, এখানে তার 16 আনা বিশ্বাস ছিল না, ওইখানে 16 আনা বিশ্বাস থাকলে দোকান পুড়ে গেছে কি হয়েছে, দোকান আমাকে রেজেক দেওয়ার জন্য আল্লাহর একটা পিয়ন, দোকান একটা পিয়ন, চাকরি একটা পিয়ন, জমিন ফসল লাগানো হয় জমিন একটা পিয়ন, শিল্প কারখানা একটা পিয়ন, বাপের থেকে মেরাজ পায় একটা পিয়ন, আল্লাহ লাখ লাখ পিয়ন রাখছেন, এক এক পিয়নের মাধ্যমে এক একজনকে পালতেছেন, এখন একটা পিয়ন যদি নষ্ট হয়ে যায়, একটা পিয়ন যদি মারা যায়, তো সরকার কি করে, আটটা পিয়ন নিয়োগ দেয় না, আমাদের কাছে যদি পিয়ন না আসে, একজন মারা গেল রিটায়ার্ড করলো, তো ওর জায়গায় আরেকজন আসবে না, তা আমাদের কাছে বিভিন্ন পিয়নের মাধ্যমে আল্লাহ রেজেক পাঠাচ্ছেন, এর কোন পিয়ন যদি নষ্ট হয়ে যায় তা আল্লাহ কি রেজেক দেওয়া বন্ধ করবে, তাহলে আর একটা পিয়ন খাড়া করবে, বিকল্প আর একটা পিয়ন দিবে, রিজিক জারি থাকবে যতক্ষণ হায়াত আছে, মৃত্যু মানুষকে যা তালাশ করে রিজিক তার থেকে বেশি তালাশ করে, মানুষের মৃত্যু মানুষকে যতটুকু তালাশ করে তার থেকে তার রিজিক তাকে বেশি তালাশ করে, কারণ পরেশান যখন আমরা হই, কোন একটা সোর্স নষ্ট হয়ে গেলে এটাই প্রমাণ যে আল্লাহ যে রব, আল্লাহ যে প্রতিপালক, এই ব্যাপারে আমাদের বিশ্বাস ষোলো আনা হয়নি। তাহলে আমরা পরেশান হইতাম না, আল্লাহ পরে ছেড়ে দিতাম, ঠিক আছে চাকরি নেই আর এক চাকরি হবে, দোকান নষ্ট হয়ে গেছে আল্লাহ আবারও করার তৌফিক দিবেন, জমিনে ফসল হয় নাই আল্লাহ অন্যভাবে পালবেন, কত বছর ফসল হয় না তো লোকেরা কি না খেয়ে মরে, আর একভাবে চলতেছে। এই প্রশ্ন হবে কবরে যে তোমার পাল্লেওয়ালা কে ছিল, তোমার রসুল কে ছিল, তোমার ধর্ম কি ছিল, তিনটা প্রশ্ন হবে কবরে। হাসরের ময়দানে হবে পাঁচটা, তোমার জীবনকে কি কাজে লাগাইছিল, তোমার যৌবনকে কি কাজে লাগাইছিল, তুমি মাল হালাল পথে না হারাম পথে কামাইছিল, এবং সেই মালটাতে ব্যয় করছিল তোমার বুঝ মতো ব্যয় করছিল না আল্লাহর হুকুম মতো। আপনি রোজগার করছেন মাল, কিন্তু আপনার বুঝ মতো খরচ করার অধিকার আল্লাহ দেয় নাই, খরচ করতে হলে মাসআলা জানতে হবে, ফতোয়া নিতে হবে যে এইখানে খরচ করা জায়েজ আছে কিনা। আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে কিন্তু একটা টাকা বেহুদা নষ্ট করার অধিকার দেয় নাই, কোটিপতি বানাইছে একটা টাকা অনর্থক খরচ করার অনুমতি দেয় নাই। কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াত যেটা, সবচেয়ে বড় আয়াত সূরা বাকারার শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠা, সূরা বাকারা তো প্রায় আড়াই পারা, সূরা বাকারা প্রায় আড়াই পারা লম্বা সূরা, এর শেষের পৃষ্ঠার আগের পৃষ্ঠা এক আয়াত দিয়ে একটা পৃষ্ঠা খতম হয়ে গেছে, একটা আয়াত দিয়ে একটা পৃষ্ঠা খতম হয়েছে, এত বড় আয়াত পুরো কোরআনে আর নেই। এই আয়াতটা কি বিষয় আপনার আশ্চর্য হয়ে যাবেন, এই আয়াতটা হল বাকি কোন লেনদেন হইলে এটা লিখে রাখতে হবে, সাক্ষী রাখতে হবে, বাকি কোন লেনদেন হলে পরে যাতে এটা নিয়ে কোন তর্ক বিতর্ক না হয়, কোন ঝগড়াঝাটি না হয়, কেউ অস্বীকার করতে না পারে, এজন্য লেখো কে নিল, কত নিল, কয়দিনের টাইম নিয়ে নিল, লেখো সাক্ষী রাখো। এই লেখার তাকিদ দেওয়ার জন্য একটা পৃষ্ঠা আল্লাহ ব্যয় করছে। এই আয়াতের তাফসির করতে দেয় ওলামায়ে কেরাম লিখছেন, বান্দার একটা টাকা নষ্ট হোক এটা আল্লাহ চান না, সেটিকে ঠেকানোর জন্য এক পৃষ্ঠা ব্যাপী আয়াত নাজিল করছেন। এত আদরের বান্দাকে আল্লাহ কি দোজকে দিতে চায়? চান না। কিন্তু সেই যদি ইচ্ছা করে দোজকে যায় তাকে ঠেকাবে কে? আল্লাহ দিতে চান না, আল্লাহ কোন বান্দাকে দোজকে দেওয়ার জন্য বানান নাই, কিন্তু সে যদি চায় আমি আল্লাহর বেহেশতে যাব না, তো এর কি ঔষধ আছে? সে তো দোজকে যাবে। খুলনা শহরে একবার এক ঘটনা হল, খুলনা শহরে দুটা মোড়, দুটো মোড়ের মধ্যে মসজিদ আছে, রাস্তার দুটা বাঁক, দুটা মোড়, দুটোখানে মসজিদ আছে, মাঝখানে খুব বেশি জায়গা না, অল্প জায়গা। এক আল্লাহর বান্দা ওইখানে সিনেমা হল বানাইতেছে, সিনেমা হল। তো দুনো মসজিদের ইমাম সাহেব এবং গণ্যমান্য লোকজন তার বাসায় আসলো, এসে বলল যে এমনি তো সিনেমা হল বানানো গোনাহে জারিয়া, আপনি মরে গেলেও গোনা চলতে থাকবে, যত লোক গোনাগার হবে আপনিও অংশ পাবেন, এমনি গোনার কাজ। তারপরে দুই মসজিদের মাঝখানে, এতে তো মসজিদের পবিত্রতা রক্ষা পায় না, মসজিদের অসম্মান করা হয়, আপনি এই কাজটা করেন না। এই দুনো ইমাম সাহেব এবং গণ্যমান্য লোকেরা এই লোকটাকে খুব বুঝাল, সে খুব খেয়াল করে শুনল, শুনে টুনে শেষে একটা কথা বলল, কি বলল, হুজুররা আমাকে একটু দোজকে যেতে দিন। দেখেন নসিহাতের ফল কি হল, সে দাবি জানালো হুজুররা আমাকে একটু দোজকে যেতে দিন। এইরকম কথা তসলিমা নাসরিন লিখছে, তার দোজকে যাওয়ার খুব খায়েশ, কারণ জান্নাতে নাকি কোন আরাম আয়েশ নেই, ওখানে কিছু তালেবেলেম কোরআন তেলাওয়াত করতেছে, কোন আরাম আয়েশ নেই, আর দোজকের মধ্যে সব চিত্র নায়ক নায়িকা আছে, সেখানে খুব আড্ডা দেওয়া যাবে, মজ মারা যাবে, এই জন্য সেও লিখছে সে দোজকে দেখতে চায়। তা আল্লাহর বহু বান্দা পাওয়া যায়, সে মনে প্রাণে চাইতেছে আমি আল্লাহ জান্নাতে যেতে রাজি না, আমি কোথায় যাবো, দোজকে যাবো। তো এই লোকটা ঠিকানা কি হবে? আল্লাহ তো দোজকে চায় না, কিন্তু বান্দা কাজ এমন করে মনে হয় সে আল্লাহ জান্নাতে যেতে রাজি নেই। তার কাজ, তার কর্মকাণ্ড প্রমাণ করে যে সে আল্লাহ জান্নাতে যেতে রাজি নেই, শুধু এই লোকগুলোই দোজকে যাবে, বাকিরা কোনো না কোনো ওসিলায় ইনশাআল্লাহ মাফ পেয়ে যাবে। যে আল্লাহ জান্নাতে যেতে চায়, তার জন্য মেহনত করে, তার জন্য কুরবানি পেশ করে, তার জন্য কষ্ট স্বীকার করে, একে আল্লাহ কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ওসিলায় ইনশাআল্লাহ মাফ করে জান্নাতে পৌঁছাই দিবেন। এই জন্য আমরা মনে প্রাণে জান্নাত চাই, জান্নাতের জন্য যে আমল আছে সে আমল করতে চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জান্নাতে যাওয়ার রাস্তা হল শরিয়াত সুন্নত। শরিয়াত সুন্নত এক কথা, শরিয়াত সুন্নত এক কথা, শরিয়াত অনুযায়ী চলা, সুন্নত অনুযায়ী চলা, এটা হল জান্নাতের রাস্তা। আর শরিয়াতের বরখেলাপ চলা, সুন্নতের বরখেলাপ চলা, এটা হলো দোজকের রাস্তা। এটা হলো কি? দোজকের রাস্তা। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান দান করছেন, আমাদেরকে অবশ্যই সুন্নতের রাস্তায় চলতে হবে, সুন্নতের রাস্তায় চলতে হবে। সুন্নত কি জিনিস? নবীজির তরিকা, চাই সেটা ফরজ হোক, চাই সেটা ওয়াজিব হোক, চাই সেটা ফেকহি সুন্নত হোক। আমরা সুন্নত বলতে যেটা বুঝি, জোহরের সাদেকার সুন্নত, এটা হল ফিকাবিদদের পরিভাষা, আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, তাদের পরিভাষা, হাদিসের পরিভাষা না। হাদিসের পরিভাষায় সুন্নত বলে নবীজির তরিকাকে, সে তরিকাটা ফরজ হইতে পারে, এটা আমরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ি, এটা নবীজির তরিকা। আমরা যে মুখে দাড়ি রাখি, এটা রাখা ওয়াজিব, এটা নবীজির তরিকা। আমরা বিতরের নামাজ পড়ি, ওয়াজিবের ওয়াজিব কুরবানি করি, এটা নবীজির তরিকা। আবার জোরে চার রাকাত সুন্নত পড়ি, পরে দুই রাকাত পড়ি, এটা নবীজির তরিকা। তো নবীজির তরিকা বললে শুধু জোহরের সুন্নত বুঝবেন না, আর মাগরিবের সুন্নত বুঝবেন না, ফরজও বুঝতে হবে, ওয়াজিবও বুঝতে হবে, সুন্নতও বুঝতে হবে, মুস্তাহাবও বুঝতে হবে। সুন্নত কথাটা ব্যাপক, নবীজির তরিকা, নবীজির তরিকা। এটা সারমর্ম কি? আল্লাহ তাআলা আমাকে অনেক জায়গায় যাওয়ার তৌফিক দান করেন। বাংলাদেশের আমি কয়েকদিন আগে উমরায় ছিলাম, 10-12 দিন, গত সোমবার আমি আসছি। আল্লাহ সেখানে আমাকে বিভিন্ন খানে কথা বলার তৌফিক দিয়েছেন। জিদ্দাতে আমার আলোচনা হয়েছে, মক্কাতে আমার আলোচনা হয়েছে, মদিনাতে আমার আলোচনা হয়েছে। এই সব আলোচনা আমার যে ওয়েবসাইট আছে, আপনারা দেখতে পারেন, ওখানে আছে সব আলোচনা, ওয়েবসাইটে ঢুকে গেছে। ওটার নাম হল দারসে মানসুর, আমার ওয়েবসাইটের নাম হল দারসে মানসুর .com। তো এই সব জায়গায় যাওয়ার সুবাদে আমি যে জিনিসটা বুঝলাম, সেটা হল এতটুকু কথা সবাই জানে যে এলেম শিক্ষা করা ফরজ, এটা জানে, কিন্তু কতটুকু এলেম শিক্ষা করা ফরজ বা ফরজ এলেম কি কি, এইটা প্রায় মানুষ কিন্তু জানে না। কিছু আল্লাহর বান্দা তো জানে, কিন্তু অনেকেই এলেম শিক্ষা করা ফরজ, কিন্তু সেই এলেমটা কিসের, কয়টা ব্যাপারে? মাওলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মাওলানা মুফতি, শাইখুল হাদিস, এগুলো হওয়া ফরজে কিফায়া। অর্থাৎ কিছু লোক যদি এগুলো হাসিল করে, সবাই দায় মুক্ত হয়ে গেল, যার ফতোয়া ফরায়েজ লাগে ওদের কাছে নিয়ে নিবে। এই জন্য মাওলানা মুফতি হওয়া কি? ফরজে কিফায়া। কিন্তু কিছু জিনিস আছে যেটা ফরজে কিফায়া না, ফরজে আইন, ফরজে যেটা সবার জন্য বাধ্যতামূলক, ওই জিনিসগুলোকে একত্র করলে ওকে শরিয়ত বলে, ওকে সুন্নত বলে, ওকে শরিয়ত বলে, ওকে কি বলে, সুন্নত বলে। কি সেই জিনিসগুলো আমি এখন ব্যাখ্যা দিতে যাব না, শিরোনাম বলব। ব্যাখ্যার জন্য আমার কিতাব আছে বাংলাতে, ইসলামী জিন্দেগি, যদি কারো তৌফিক হয় সংগ্রহ করবেন। ইসলামী জিন্দেগি নামে আমার লেখা একটা কিতাব আছে, সেখানে আমি বিষয়গুলোর ব্যাখ্যা দিয়েছি, এখানে আমি শিরোনাম বলতেছি। যে কটা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, বাধ্যতামূলক, শিখতেই হবে, কোন বিকল্প নেই। কারণ হাশরের ময়দানে পাঁচটা প্রশ্ন হবে, ওর একটা হলো এই এলেম, ফরজে আইন এলেম শিখছিলে কিনা, জীবন কোথায় কাটাইছো, যৌবন কোথায়, কি কোন কাজে ব্যয় করছো, মাল কিভাবে আয় করছিলে, মাল কিভাবে ব্যয় করছিলে, ফরজ এলেম শিখেছিলে কিনা, এই পাঁচটা প্রশ্ন হবে হাশরের ময়দানে। তো যে বিষয়গুলো শিক্ষা করা ফরজ আইন, তার এক নম্বর হল ইমান। এক নম্বর কি?
ইমান।
অন্তরের কতগুলো বিশ্বাসের নাম হল ইমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে সাতটা পয়েন্ট আছে, এই সাতটা পয়েন্টকে মনে প্রাণে বিশ্বাস করা, এটাকে বলা হয় ইমান। এই ব্যাপারে আমার লেখা কিতাব আছে বাংলাতে, কিতাবুল ইমান, আপনারা তো আগে দেখছেন কিতাবুল ইমান, যেখানে এই সাতটা বিষয় আমি ব্যাখ্যা দিয়েছি। আর এর উল্টা বিশ্বাস করাকে, এর উল্টা বিশ্বাস করাকে বলা হয় কুফুর, শিরক, নিফাক। এই সাতটা বিষয়ের কোনটা যদি উল্টাই দেন তাহলে কি হবে? কুফুরি কাজ হবে, শিরকি কাজ হবে, মুনাফিকি কাজ হবে। যেমন আল্লাহ সত্তা কয়জন? একজন। খ্রিস্টানরা মনে করে তিনজন, বড় খোদা একজন, তার ছেলে ঈসা আলাইহিস সালাম, আর একজন পাত্র, তারা তিনজন। ইহুদিরা মনে করে খোদা দুইজন, আল্লাহ আর উজাইর আলাইহিস সালাম। অগ্নিপূজকরাও খোদা দুইজন মানে, তাদের খোদা দুইজন। আর হিন্দুদের খোদা তো লাখ লাখ, ৩৬ কোটি দেবতা, কি নাম আল্লাহ জানে, ৩৬ কোটি দেবতা। আরবরা তো বছরে ৩৬০ খোদার পূজা করত, ৩৬০ খোদার পূজা করত, এক একদিন এক খোদা। তো আমাদের সমস্ত নবীর দাওয়াত এটা, খোদার সত্তা কয়জন?
একজন।
এর বরখেলাপ যদি কেউ বিশ্বাস রাখে তাতে ইমান হবে, তা শিরক হবে। দুজন খোদা কইলে শিরক, এটা একটা হল, এটার নাম হল তাওহীদ ফি জাত। আর তাছে তাওহীদ ফি সিফাত, আল্লাহ অনেকগুলো গুণাবলী আছে, রহমান, রহিম, জব্বার, সত্তার, খালেক, বারি, মুসাউবিদ, এরকম অনেকগুলো সিফাত আছে। এই সিফাতগুলো আর কারোর জন্য প্রমাণ করা যাবে না, সাবেত করা যাবে না, এটাও তাহলে শিরক হয়ে যাবে, তার ইমান বাতিল হয়ে গেল। ইমান কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। তেমনি ভাবে আল্লাহর ইবাদত অন্য কারোর জন্য করা যাবে না, ইবাদত একমাত্র কে পাওয়ার যোগ্য? আল্লাহ। কেউ মাজারে মান্নত করল, যে ইবাদত আল্লাহর পাওনা ছিল ওটা মাজারকে দিল, কাকে দিল? কোন পীরের নামে মান্নত করল, কোন খাজা বাবার নামে মান্নত করল, কোন কবরে যায় তাওয়াফ করল, তাওয়াফ, কোন কবরে যায় প্রার্থনা করলো, প্রার্থনাও তো ইবাদত, প্রার্থনা খালি ইবাদত না, আর দোয়াও মুখুল ইবাদত, ইবাদতের মগজ। এই প্রার্থনা করলো মাজারে যায়, এটা কি হল? শিরক। ইবাদত আল্লাহর জন্য সীমিত, সেই ইবাদত আপনি আমি যদি অন্য কারোর জন্য করি তা তাকে আল্লাহর সাথে শরীক করলাম, আমার ইমান নষ্ট হয়ে গেল, ইমান কি হয়ে গেল। এই জন্য অনেক ভাই না বুঝে বিভিন্ন মাজারে যায়, শাহজালাল এমানের মাজারে যায়, সেই আজমির শরীফের মাজারে যায়, যে সেজদা করে প্রার্থনা করে করে ইমান নষ্ট করে ফেলে। মাজারে যাওয়া যাবে একমাত্র কিছু দেওয়ার জন্য, তিন কুল পড়ে ওই মাজার আল্লাহর জন্য সব বক্সে দেন, এই জন্য যাওয়া যাবে, কিছু চাওয়ার জন্য যাওয়া জায়েজ নেই, চাওয়ার জন্য গেলে শেরেক হবে, আপনার আমার ইমান নষ্ট হয়ে যাবে। ইমান নষ্ট হয়ে গেলে তার কোন ইবাদত বন্দেগি কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না, একদম বেকার। কোন নামাজ, কোন রোজা, যত হজ করুক, যত কোরআন তেলাওয়াত করুক, ইমান যদি তার আল্লাহর দরবারে না টেকে, আল্লাহর কষ্টিপাথরে ইমানটা না টেকে, তো ইবাদতের কোন মূল্য নেই, সমস্ত ইবাদত বাতিল। আর ইমান এত বড় জিনিস, ইমান যদি আল্লাহর কষ্টিপাথরে টেকে আর কোন ইবাদত না থাকে, নামাজ রোজা হজ যাকাত নেই, কোনো কারণে করে নাই বা সহি হয় নাই, করে নাই বা সহি হয় নাই, এই লোকটাও কিন্তু একদিন না একদিন বেসতে যাবে। ইমান এত বড় জিনিস, শুধু ইমান দিয়েও মানুষ বেসতে যাবে, কিন্তু ইমান যদি নষ্ট হয় তা আমলের কোনো দাম নেই, চার পয়সা দাম নেই। আমি একটু উদাহরণ দিলাম যে কেউ দুই খোদা মানে, কেউ তিন খোদা মানে, তেমনি ভাবে আমান্তু বিল্লাহি ও মালাইকাতিহি ফেরেশতা সম্পর্কে মানতে হবে, ও কুতুবিহি আসমানি কিতাব বিভিন্ন নবীর উপর নাজিল হয়েছে যা আমাদের জানা নেই, মানতে বলা হয়েছে, হ্যাঁ বিভিন্ন নবীর উপরে কিতাব নাজিল হয়েছে, মানতে হবে। ও রসুলিহি, যত রসুল আসছে প্রায় 1,24,000 রসুল আসছে, নবী রসুল আসছেন, এনাদেরকে বিশ্বাস করতে হবে, এদের নাম জানি না, কিন্তু কোরআনে মাত্র 26 জন নবী রসুলের নাম আছে, 26 জন, বাকিগুলো আমরা জানি না। হাদিসের সংখ্যাটা পাওয়া যায় 1,24,000, কিন্তু নাম পাওয়া যায় না। কিন্তু আমাদের বিশ্বাস রাখতে হবে, আমি নাম জানি বা না জানি, যত নবী রসুল আসছে আমি তাদের সবার উপরে ইমান আনলাম, তাদের সবাইকে বিশ্বাস করলাম, খালি তাই না, তাদেরকে মাটির তৈরি মানুষ বিশ্বাস করতে হবে। সমস্ত নবী রসুলকে কি বিশ্বাস করতে হবে? ফেরেশতা থেকে কোন নবী রসুল আল্লাহ বানান নাই। মৌলিক সৃষ্ট জীব তিনটা, মূল সৃষ্ট জীব কয়টা? মানুষ, মাটির তৈরি মানুষ 1 নম্বর, নূরের তৈরি ফেরেশতা 2 নম্বর, আগুনের তৈরি জিন 3 নম্বর, এটা মৌলিক সৃষ্টি। এগুলো আর কত কিছু আছে, গাছ মাছ নদী নালা পাহাড় পর্বত, হ্যাঁ গ্রহ নক্ষত্র, হাজার হাজার নিয়ামত আছে, মৌলিক এই তিনটা, বাকিগুলো আমাদের খাদেন। তো এই তিনটার মধ্যে নবী রসুল আল্লাহ শুধু মানুষ থেকে বানাইছেন, কোন ফেরেশতা নবী রসুল হয় নাই, কোন জিন নবী রসুল হয় নাই, মাটির তৈরি মানুষ থেকে হয়েছে। এখন যদি কেউ বিশ্বাস করি যে আমাদের রসুল নূরের তৈরি ছিলেন, তো এটা কি ইমান, ইমানের পক্ষে হবে না বিপক্ষে হবে? যখন মানুষ কইতে, কিন্তু মানুষ তো মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, তো ফেরেশতাতে তো রসুল হয় নাই, ফেরেশতা থেকে কোন রসুল হয় নাই, তাহলে আপনি কিভাবে বলবেন যে আমাদের রসুল নূরের তৈরি? সাথে 1 ডিগ্রি নামাই দিলেন, মাটির তৈরি মানুষ ফার্স্ট, নূরের তৈরি ফেরেশতা সেকেন্ড, আগুনের তৈরি জিন থার্ড। মাটির তৈরি মানুষ ফার্স্ট কেন? আল্লাহ সমস্ত মখলুকাতকে বলছে মাটির তৈরি আদমকে সিজদা করো, ওখানে ফেরেশতাও ছিল, ওখানে আগুনের তৈরি জিন ইবলিস ছিল, সবাই ছিল, সবাইকে আল্লাহ আদেশ করলেন আদমকে সিজদা করো। এটা ইবাদতের সিজদা না, এটা হলো সম্মান দেখানোর সিজদা, যেটা আগের শরীয়তে জায়েজ ছিল আমাদের শরীয়তে জায়েজ নেই। সম্মান দেখানো সিজদা কারো সামনে মাথা ঝুঁকানো আমাদের শরীয়তে জায়েজ নেই। আমাদের শরীয়ত শেষ শরীয়ত, এটা কোন দিক দিয়ে কুফর শিরক না আসতে পারে, এজন্য অনেক কিছু আগের শরীয়তে ছিল আমাদের শরীয়তে নিষেধ। কারো সামনে মাথা নত করা যাবে না, কোন বিচারকের সামনে, কোন মন্ত্রী মিনিস্টারের সামনে মাথা নত করা নিষেধ। মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, একমাত্র, দ্বিতীয় কেউ নেই। মুসলমান মাথা আর কারো সামনে নত হইতে পারে। তো এই নবী রাসূলদেরকে মাটির তৈরি বিশ্বাস করতে হবে, নূরের তৈরি বললে ঈমান নষ্ট হয়ে যাবে। নূরের তৈরি ফেরেশতা হয়, নবী হয় না। এই নবী রাসূলদেরকে বিশ্বাস করতে হবে যে তারা নিষ্পাপ ছিলেন। কি ছিলেন? নিষ্পাপ, উম্মতের জন্য মডেল। যদি আপনি বিশ্বাস করেন যে নবী রাসূলরা নিষ্পাপ ছিলেন না, আল্লাহ তাদেরকে দিয়ে গুনাহ করাইছেন, এই বিশ্বাস করলেন না আউযুবিল্লাহ। কারণ আগেও কোন কোন পণ্ডিত লিখছে এই কথাটা যে আল্লাহ সমস্ত নবীকে দিয়ে কয়েকটা গুনাহ করাইছে, আর নতুন এখন আরেকজন পণ্ডিত বেরিয়েছে, তিনিও এই কথা কইতেছে, তিনিও নবীদের ভুল ধরতেছেন। নতুন আরেকজন পণ্ডিত ইদানিং বর্তমান জামানায় একজন পণ্ডিত বেরিয়েছে, উনিও কইতেছে যে এরকম ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভুলে গেছিলেন, এই জন্য ওনার জেলে আরো কয়েক বছর থাকতে হয়েছিল। উনি আয়াতের অর্থই বুঝে নাই, আরে ভুলে গেছিল যে কয়েদিকে উনি বলছিলেন, একটা কয়েদি জেলখানা থেকে মুক্তি পাইছিল, উনি তাকে স্বপ্নের ব্যাখ্যা দিচ্ছিলেন, তাকে বলছিল তুমি তো বাদশার দরবারে যায় শরবত বানাইবা, তো তুমি আমার কথা একটু বলো। জেলের মধ্যে একটা নিষ্পাপ কয়েদি পড়ে আছে, তা আমার কথাটা বলো। ওই বেচারা ভুলে গেছিল, তার বাচ্চার সামনে কথাটা বলতে মনে ছিল না, কিন্তু উনি তাফসির করছেন যে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভুলে গেছিলেন, ভুলে মাখলুকের সাহায্য চাইছিলেন, এই জন্য ওনাকে আরো অনেক বছর জেলে থাকতে হয়েছিল। এগুলো গলত তফসির, সহি না, গলত তফসির। নবীদের ভুল ধরা যাবে না, নবীদের জীবনী চর্চা করতে হবে আমল করার জন্য, ভুল বের করার জন্য না। নবীদের জীবনী চর্চা করতে হবে আমল করার জন্য, খুদ বের করার জন্য না, ভুল বের করার জন্য না। আর এই ধরনের ভুল বের করা হইতেছে, আবার বলা হইতেছে জাকারিয়া আলাইহিসসালাম গাছের পানা চাইছিলেন, আশ্রয় চাইছিলেন, উনি মাখলুকের কাছে আশ্রয় চাইছিলেন। তো মাখলুকের কাছে আশ্রয় চাওয়া কি নিষেধ? আমাদের নবী গারে শহরের মধ্যে আশ্রয় নেন নাই, সেটা কি গুনাহ কাজ ছিল? হিজরতের সময় আমাদের নবী তিন দিন পর্যন্ত গুহার মধ্যে ছিলেন না, দেখি মাখলুকের আশ্রয় নেওয়া হল। আমাদের নবী সম্পর্কে বলা হয়েছে যে ওনার অলিমা হইতো সাদা সিদা সুন্নত তরিকায় খেজুরের দ্বারা, একবার তিনি ডিউটি আর গোস্ত দিয়ে অলিমা করাইলেন, এই করায় উনি অনেক কষ্ট পাইলেন, বলেন নাউজুবিল্লাহ। অথচ রুটি আর গোস্ত খাওয়ায় অলিমা করানো শরীয়তে নিষেধ না, বরং নবীজি বলছেন আউলিম ওয়ালাও বিশাতিন, তোমার তৌফিক থাকলে বকরি জবাই করে অলিমা খাও। রাসূলের নির্দেশ, উম্মতকে নির্দেশ দিচ্ছেন, না ভুল কোথায়? অথচ বলা হয়েছে যে নাকি সাদা সিদা সুন্নতের বরখেলাপ, এই বরখেলাপ করার দরুন উনি কষ্ট পেয়েছেন। এই যে নবীদের ভুল আবিষ্কার করা হয়েছে, আগেও কিছু লোক করছে, বর্তমানেও কিছু আল্লাহর বান্দা নবীদের ভুল আবিষ্কার করতেছে। এগুলো তো আমরা না বলি, আর আপনারা এসব কথা শুনে বিশ্বাস করেন তো আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, হাশরের ময়দানে আমাদেরকে দায়ী করবে। ওলামাদের দায়িত্ব ঈমান শিক্ষা দেওয়া, ঈমান রক্ষা করা। ওলামাদের দায়িত্ব কি? ঈমান শিক্ষা দেওয়া, ঈমান রক্ষা করা। কারোর কথার দ্বারা যদি ঈমানের ক্ষতি হয়, ওই কথাগুলো বলে দেওয়া ওলামাদের উপরে ফরজ। সেটা আপনারা বলতে পারেন না, হুজুর এই ব্যাপারে কিছু বলেন না, আপনার এই কথা বলার কোন অধিকার নেই। কোর্টটা বলতে হবে না বলতে হবে, তো ওলামা কেরাম ভালো জানে, তাকে আল্লাহ কি দায়িত্ব দিছে সে ভালো জানে, আপনি কোত্থেকে জানবেন? আপনি যেটা বলতে মানা করতেছেন তা না বললে মানুষের ইমানের ক্ষতি হবে, মানুষ পথভ্রষ্ট হবে। বলা হইতেছে কোরআন শরীফ না বুঝে পড়লে গুনাহ হয়, তো গলত কথা, এই যে কথাটা বলা হইতেছে। নতুন এক পণ্ডিত বলতেছেন দিনের নামে কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে গুনাহ হয়, গলত কথা। অর্থ বোঝার চেষ্টা করতে হবে, কিন্তু অর্থ বুঝে পড়লো সব হবে, না বুঝে পড়লো সব। তারপরে বলতেছেন হেদায়াত আল্লাহর হাতে না, হেদায়াত নবীর হাতে, এটাও গলত কথা। কোরআনে অন্তত 80টা আয়াত আছে যেখানে বলা হয়েছে হেদায়াত একমাত্র আল্লাহর হাতে। নবীজি নিজের চাচার ব্যাপারে, আবু তালেবের ব্যাপারে অনেক চাইছিলেন, চাচা আপনি কলেমাটা পড়ে দেন, আমি আল্লাহ কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিব, কলেমাটা পড়ে দেন। কিন্তু যত চেষ্টা করুক না কেন, চাচা তো পড়ে নাই। তখন আয়াত নাযিল হলো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আপনি যাকে চান তাকে হেদায়ত দিতে পারবেন না, আমি মাওলা যাকে চাই সে হেদায়ত পাবে। তাহলে হেদায়ত কারাতে, নবী রসুলগণ ওলামায়ে কেরামগণ হেদায়তের রাস্তা দেখাইতে পারে, এটা হেদায়তের রাস্তা, দেখানো পর্যন্ত তাদের অধিকার আছে। হেদায়ত দিয়ে দেওয়া, পাওয়াই দেওয়া, এটা তাদের হাতে নেই। আরে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হেদায়ত পায় নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী হেদায়ত পায় নাই, হেদায়ত পায় নাই। ইব্রাহিম খলিলের পিতা আজল হেদায়ত পায় নাই, আমাদের নবীর চাচা হেদায়ত পায় নাই। হ্যাঁ, তো হেদায়ত কার হাতে? তবে এই কথা কেউ কোন পণ্ডিত বলতেছে দিনের নামে, দিনের নামে, হেদায়তের নামে এই কথা বলা হইতেছে যে হেদায়ত আল্লাহর হাতে না, পুরো গুমরাহের কথা। তো বিশ্বাস করলে ইমান থাকবে না। আমরা দায়মুক্ত হওয়ার জন্য এইসব কথাগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। তো বলতেছিলাম নবী রসুল সম্পর্কে বিশ্বাস করতে হবে তারা নিষ্পাপ, তারা উম্মতের জন্য মডেল, তাদের কোনো নবুওতের আগেও কোনো গুনাহ নেই, নবুওতের পরেও কোনো গুনাহ নেই। এটাও বিশ্বাস করতে হবে নবী রসুলগণ গায়েব জানেন না, নবী রসুলগণ অদৃশ্যের খবর রাখেন না, রাখে? কত ঘটনা ঘটছে নবী আলাইহিস সালামের বিবির উপরে, মা আয়েশার উপরে অপবাদ দেওয়া হয়েছে, বেবিচারের অপবাদ দেওয়া হয়েছে। আল্লাহ রসুল এক মাস পরেশান ছিলেন, বাস্তব কি, আসলে কি আয়েশা কোন অন্যায় করছে না করে নাই, এক মাস পরেশান। এরপরে 18 পারা সূরা নূর নাজিল হলো, হয়ে আল্লাহর পক্ষ থেকে ক্লিয়ার করে দেওয়া হলো আয়েশার কোন ভুল নেই, তো মুনাফিকদের কারসাজি। আমার প্রশ্ন, যদি তিনি গায়েব জানতেন তাহলে এক মাস পরেশান থাকার কি দরকার? তিনি যদি বুঝতে পারতেন তাহলে মুনাফিকদের কারসাজি, এটা আয়েশার কোন দোষ না। হাজার হাজার ঘটনা হাদিসের কিতাবে আছে। খয়বার যখন গেলেন, খয়বারের ইহুদিরা দাওয়াত খাওয়াইলো, সে দাওয়াতের যে বকরির গোস্ত তার মধ্যে বিষ মিশাই দিল, নবীজি সেই গোস্ত মুখে দিছিলেন, মুখে দেওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এসে বলল তাড়াতাড়ি ফেলেন, এই গোস্তের মধ্যে বিষ দেওয়া হয়েছে, নবীজি তাড়াতাড়ি ফেলে দিলেন। আমার প্রশ্ন, যদি তিনি গায়েব জানতেন, অদৃশ্যের খবর জানতেন, তাহলে এই বিষ মাখা গোস্ত তিনি কি মুখে দিতেন? বলেন দিতেন? দিতেন। এরকম অসংখ্য ঘটনা আমাদের জানা আছে, হাদিসের কিতাবে আছে, যার দ্বারা বোঝা যায় যে তিনি গায়েব জানতেন না। যেটুক আল্লাহর পক্ষতে জানানো হয়েছে ওটুক জানতেন, উনি আবার আমাদেরকে বলছেন ওটুক আমরাও জানি। কবরে তিন প্রশ্ন হবে, কবরে কারো আজাব হবে, কারো জিন্নাত জান্নাতের বিছানা হবে, আমরা জানি না। আমরা কই পাইছি? রসুলের হাদিস থেকে পাইছি। রসুল কই পাইছে? আল্লাহ জানাইছে। আল্লাহ যেটুক জানাইছে এটুক তো তিনি জানেন, কিন্তু গায়েব জানা বলে কাকে? সমস্ত গায়েব জানতে হবে, আল্লাহ জানানো ছাড়া জানতে হবে। এইরকম গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং নবী রসুলকে মানতে গেলে একথাও মানতে হবে যে আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে আর কোন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু নবী হিসেবে আসবেন না, মুসলমান হিসেবে আসবেন। ঈসা আলাইহিসসালাম আসবেন শেষ জামানায় দাজ্জালকে কতল করার জন্য, কিন্তু উনি আসে ওনার ইনজিল প্রচার করবেন না, বাইবেল প্রচার করবেন না, আমাদের নবীর হাদিস প্রচার করবেন, আমাদের নবীর সুন্নত প্রচার করবেন ঈসা আলাইহিসসালাম। তাহলে এটাও মানতে হবে যে আমাদের নবী খাতামুন নবীয়িন, তারপরে আর কোন নবী আসবে না। তো ইমানের ব্যাপারে চার রকম দায়িত্ব, সঠিক বিশ্বাসগুলো দিলে বসাও, এক নম্বর তোমার ইমানকে শেরেক মুক্ত করো, শেরেক থাকলে ওই ইমানের কোনো দাম নেই। তিন নম্বর দাওয়াতের লাইনে মেহনত করে তোমার ইমানকে মজবুত করো, কারণ আল্লাহ পরীক্ষা নেবেন, অনেক বিপদ আপদ আসবে, তখন ইমান যদি মজবুত না হয় তো সে আল্লাহর উপরে মন খারাপ করে ইমান নষ্ট করে ফেলবে। আল্লাহ বান্দাকে পরীক্ষা করার জন্য কিছু বিপদ আপদ দিবেন, বাপ মারা যাবে, মা মারা যাবে, কারো বিবি মারা যাবে, কারো সন্তান মারা যাবে, দোকান পুড়ে যাবে, এই হবে সেই হবে, টিউমার হবে, ক্যান্সার হবে, আসবে। তখন যদি ইমান মজবুত থাকে সে বিচলিত হবে না, সে দেখবে যে আমার আল্লাহ দিচ্ছেন, আমার আল্লাহ হল করে দিবেন, আমার আল্লাহ আমার বন্ধু, আমার আল্লাহ আমার প্রকৃত কল্যাণকামী, আমার আল্লাহ আমার কোন ক্ষতি করতে পারেন না, তিনি যা করেন ওর মধ্যে মঙ্গল আছে, আমি বুঝি আর না বুঝি ওর মধ্যে মঙ্গল আছে। তো ইমানকে এই জন্য মজবুত করতে হবে যাতে বিপদের সময় শয়তান আমাদের ইমানকে খারাপ করে না দেয়, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে ইমান নষ্ট করে না দেয়। এর জন্য ইমানকে মজবুত করতে হবে। মজবুত করার তরিকা হল অন্যকে দাওয়াত দেওয়া, নামাজের দাওয়াত, ইমানের দাওয়াত, কোরআন পড়ার দাওয়াত, এই দাওয়াত দিলে ইমান মজবুত হয়। আর একটা দায়িত্ব হল ইমানের ব্যাপারে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কায়েম থাকতে হবে, মৃত্যু পর্যন্ত কোন এক মুহূর্ত আপনি আমি ইমান থেকে বিচ্ছিন্ন হইতে পারবো না, এই মুহূর্তে আমি ইমান নিরপেক্ষ, আমি ইমানের পক্ষে না, ইমান নিরপেক্ষ এটা হওয়া যাবে না, সবসময় ইমানের পক্ষে থাকতে হবে। এতে কোরআন শরীফে আসছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে মানল, আল্লাহ পর ইমান আনল এবং এরপরে কায়েম থাকলো, মৃত্যু পর্যন্ত কায়েম থাকলো, তাতানাযযালু আলাইহিমুল মালাইকা, তাদের মৃত্যুর সময় ফেরেশতা আসবে তাকে রিসেপশন করতে, তাকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য ফেরেশতা নাযিল হবে। এটা ক্লিয়ার বলা আছে এই আয়াতের মধ্যে। তো শুধু ইমান আনলে হবে না, মৃত্যু পর্যন্ত ইমানের উপরে কি থাকতে হবে, কায়েম থাকতে হবে। যে বিষয়গুলোর এলেম অর্জন করা ফরজ, তার প্রথম বিষয় হল ইমান। প্রথম বিষয় কি, এই ব্যাপারে আমি অতি সংক্ষেপে কিছু কথা বলছি, অতি সংক্ষেপে, যাতে আমরা কুফুর শেরেকের দিকে না যাই, কত পণ্ডিত বেরোয়েছে তাদের গলত ব্যাখ্যা বিশ্বাস না করি, আমাদের ইমানকে হেফাজত করতে পারি, এর জন্য এই কথাগুলো আমি বললাম। দুই নম্বর বিষয় ফরজ এলেমের দুই নম্বর বিষয় হল যেগুলোকে ইবাদাত বলা হয়, এই নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, কাফন দাফন, এগুলোকে ইবাদাত বলা হয়। কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এই জিনিসগুলো নবী আলাইহিসসালাম যে তরিকা দেখাই দিয়ে গেছে হুবহু ওই তরিকায় করতে হবে। এলো দুই নম্বর দায়িত্ব, ফরজ এলেমের দুই নম্বর কাজ হল ইবাদত গুলো নবীজির তরিকায় করা। যেমন তিনি দেখাই দিয়ে গেছেন নামাজে যখন তুমি হাত তুলবা তোমার হাতের তালু এরকম কেবলা দিক থাকবে, কান বরাবর হাতের তালু কোন দিক থাকবে, এরকম থাকবে, যদি কেউ এইভাবে তোলে তো নবীর সুন্নত হল না, এইভাবে তুলছে, অত সাপের ফনার মতো এইভাবে তুলছে, অথবা অনেকে এইভাবে করবে, একটাও হবে, তিনি এটা শিখেছেন, এইভাবে করতে হবে। দুনো পায়ের আঙ্গুল কেবলার দিক থাকবে, দুনো পায়ের আঙ্গুল কোন দিক থাকবে, কেবলার দিক থাকবে, প্রত্যেক রাকাতে রুকু কয়টা? প্রত্যেক রাকাতে একটা রুকু। কিন্তু অনেক লোক কোনো অজর আপত্তি নেই, কোনো অজর আপত্তি নেই, তারপর রুকুর মতো ঝুঁকতে ঝুঁকতে সেজদা যায়, রুকুর মতো ঝুঁকতে ঝুঁকতে আবার রুকুর মতো ঝুঁকতে ঝুঁকতে ওঠে। তো এক রাকাতে তিনটা রুকু হয়। আল্লাহ আদেশ করছেন এক রাকাতে একটা রুকু করতে, সে নামাজের প্রশিক্ষণ না নেওয়ার কারণে প্রত্যেক রাকাতে কয়টা রুকু করতেছে? তিনটা। দেখেন নামাজ খালি পড়লে হবে না, তা কোন আলেম থেকে নামাজ শিখতে হবে, প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে, তার না তিন রুকু হবে, তিন রুকু হয়ে যাবে। নামাজের শেষে মোনাজাত করা মুস্তাহাব, করলে ভালো না করলে ক্ষতি নেই, মুস্তাহাব। কিন্তু হাত তুলবেন কেমনে? এতে হাতের তালু আসমানের দিকে। মোনাজাতে হাতের তালু কমিক থাকবে আসমানের দিকে, আমরা সাহেবের মুখের দিকে ধরি না, আসমানের দিকে হাতের তালু আসমানের দিকে। দুই হাতের মাঝখানে সামান্য ফাঁক, এবং হাতটা তুলতে হবে সিনা বরাবর, এবার হাত তুলতে হবে। এই হলো নবীদের সুন্নত তরিকা। আমরা জানি না কেউ মিলাই দেই, কেউ বড় করে ফাঁক করি, কেউ মুখের সামনে ধরি, কেউ নমস্কারের মতো ধরি, কেউ দড়ি বাগানের মতো করি। মোনাজাত করার সময় এক একজন একটা করে, কিন্তু আসল সুন্নত কোনটা? নবীজি কি শিখাই গেছে ওটা শিখতে হবে, এটা হলো জরুরি। এবং মোনাজাত শুরু করতে হয় আল্লাহর হাম নবীজির দুরুদ দ্বারা। আমরা শুরু করি আল্লাহুম্মা আমিন, নেই হাদিসে নেই। আমাদের দেশে অনেক জায়গায় দেখবেন মোনাজাত শুরু করে আল্লাহুম্মা আমিন, আর আমিন দিয়ে তো মোনাজাত শেষ করতে বলা হয়েছে, শুরু করতে বলা হয় নাই, তারা শুরু করতেছে। শুরু করতে হবে হাম আর নবীর দুরুদ দ্বারা, শেষ করতে হবে হাম সালাত আমিন। হাম সালাত মানে দুরুদ, আর আমিন, এই তিন জিনিস দ্বারা মোনাজাত শেষ করতে হবে। কিন্তু এখনো অনেক এলাকায় আমরা দেখতে পাই তারা শেষ করতেছে বে হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক কি না? আছে কি? অথচ আপনি কোন হাদিসে দেখাইতে পারবেন না যে নবী আলাইহিস সালাম এই কালেমায়ে তৈয়বা দ্বারা মোনাজাত শেষ করার জন্য বলেছেন, এমন কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না। এটা মন গড়া আমল। এই যে প্রত্যেকটা কাজে সুন্নত থাকতে হবে, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব জায়গায় সুন্নত। বিয়ে শাদি সুন্নত লাগবে, নবীজির তরিকা লাগবে, এমন কি জীবনের শেষ পর্ব কাফন দাফন ওখানেও কি লাগবে? সুন্নত লাগবে, নবীজির তরিকা। কাফন দাফনে এক নম্বর কথা কি, নবীজির তরিকা কি? একটা ভাইয়ের এতেকাল হয়ে গেলে, কোন ভাইয়ের এতেকাল হয়ে গেলে যতদূর শর্ট টাইমে পারা যায় তাকে কবরে রাখো, কারণ তার কবর তার জন্য জান্নাতের বাগান। মমিনের কবর মমিনের জন্য কি? জান্নাতের বাগান। যতটুক তাড়াতাড়ি পারো রাখো। হাদিসে আসছে লা ইয়াহিল্লু লিজিফাতি মুসলিমিন আন্তু বাসা বাইনা যাহরানা আহলিহি, কোন মুসলমানের লাশ বিনা কারণে তার পরিবার পরিজনের মধ্যে আটকায় রাখা, দাফনে দেরি করা হালাল না, নিষেধ। অথচ আমরা তার বড় ছেলে আসবে, অমুক আসবে, তমুক আসবে, চেহারা দেখাইতে হবে, ওই দেশে নিতে হবে, এই সব কথা বলে একটা মুর্দাকে দাফন করতে অনেক দেরি করি, করি কিনা? এটা কিন্তু অনধিকার চর্চা, এটা জায়েজ নেই। আপনার বাপ হইতে পারে, আপনার বিবি হইতে পারে, কিন্তু আপনি মালিক না, মালিক আল্লাহ। মালিক বলছে না আমার মাল তাড়াতাড়ি কবরে পৌঁছে দাও, আর আপনি আমি কি করতেছি? ফ্রিজে ঢুকায় রেখে দিচ্ছি, একদিন দুদিন দেরি করতেছি। এটা শরীয়ত বিরোধী কাজ। ওয়াজ মাহফিলের উদ্দেশ্যই কিন্তু এইগুলো, আমাদের জিন্দগিতে ভুল কি আছে এগুলো ঠিক করতে হবে। আমাদের জিন্দগির মধ্যে ভুল কি আছে শরীয়তের দৃষ্টিতে কোরআন সুন্নাত দৃষ্টিতে ভুল কি এটা ঠিক করা, এটা হল আজ মাহফিলের উদ্দেশ্য। ভুল ঠিক না হয় আর প্রত্যেক বছর মাহফিল করে গেলাম আমরা, ওটা মাহফিল হবে না, ওইটা হবে প্রথা পালন। কি হবে? প্রথা পালন, রেওয়াজ পূরণ করা। উদ্দেশ্য ওটা না, উদ্দেশ্য জিন্দেগি সংশোধন। কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জিন্দেগি যেন পরিচালিত হয়, গঠিত হয়। তো মুর্দাকে দাফন করতে দেরি করা যাবে না। এমনকি কিতাবে লিখছে যে জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। কেন? কারণ ওটা দেখাইছে, কারণ এই চেহারা দেখাইতে গেলে দাফন করতে বিলম্ব হবে। জানাজা নামাজের পরে চেহারা দেখানো নিষেধ। অথচ আমাদের দেশে অনেক এলাকায় হ্যাঁ জানাজার পরে চেহারা দেখায়, এমনকি কবরে রেখেও দেখায়। এলো কেন? এই কথাগুলো মাহফিলে আলোচনা হয় না। বক্তারা অনেক কথাই বলে, কিন্তু যেগুলো ভুল হইতেছে এই ভুলগুলো ধরাই দেয় না, যেগুলো বেশি জরুরি ছিল এগুলো বলার দরকার। এমনকি কিতাবে লিখছে মুর্দাকে দাফন করে আসে যদি জুমার নামাজ ধরা যায়, তাহলে আগে মুর্দাকে দাফন করতে হবে, তারপরে জুমার নামাজ পড়তে হবে। মুর্দাকে কবরে দাফন করে যদি জুমার নামাজ পাওয়া যায়, তাহলে দাফন আগে জুমা পরে। সেই ক্ষেত্রে আপনি লাশ রেখে দিবেন যে জুমার পরে অনেক লোক হবে, অনেক লোক মিলে দোয়া করবো, তা শরীয়ত বিরোধী কাজ। এইভাবে লোক বাড়াইতে, নাজায়েজ কাজ করে লোক বাড়াইতে শরীয়ত আপনাকে নির্দেশ দেয় নাই। যে কয়জন হোক, হাদিসে আছে তিন কাতার লোক যদি কোন মাইয়েতের জন্য দোয়া করে আল্লাহ সেই মাইয়েতকে মাফ করে দেয়। তিন কাতার কইছে, লোক সংখ্যা বলে নাই। তা আপনি তো ছয়জনকে দিয়ে তিন কাতার করতে পারেন। ইমাম বাদে ছয়জন মুসল্লি দিয়েও কি করা যায়? দুই দুজন করে এক একটা কাতার বানাই দেয়, তো কয় কাতার হলো? আল্লাহ তো বাহানা চায়, আল্লাহ তো মাফ করার জন্য বাহানা চায়, বেশি কিছু চায় না। তিন কাতার লোক কারোর জন্য আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ সেই ব্যক্তিকে ক্ষমা করে দেন। কাজে লোক বাড়ানোর দরকার নেই, আপনি জুমার আগে দাফন করেন, আর জুমার পরে ইমাম সাহেব সব মুসল্লিদেরকে নিয়ে ওই লোকের নাম ধরে আল্লাহ কাছে দোয়া করবে। দোয়া করার জন্য কি লাশ হাজির থাকা জরুরি? কারোর জন্য দোয়া করতে হলে লাশ কি সামনে থাকতে হবে? আল্লাহ এই লোকটার জন্য দোয়া করতেছি, জরুরি? বিলকুল জরুরি না। কাজে ইমাম সাহেব দোয়া করবে, কিন্তু কাফন তখন আগে হয়ে যাবে। এটা আমাদের একটা ভুল। এই ব্যাপারে জীবনের শেষ পর্ব, এই ব্যাপারে আর একটা ভুল আছে। মুর্দাকে কবরে রাখতে বলা হয়েছে ডাইন কাতে, তার চেহারা সিনা সবকিছু কিবলার দিক থাকবে। মুর্দাকে কবরে রাখতে বলা হয়েছে ডাইন কাতে। জীবিত মানুষ যেভাবে ডাইন কাতে শোয়, তার চেহারাও কিবলার দিক থাকে, তার সিনা বুক এটা কোন দিক থাকে, এইভাবে শোয়াইতে হবে। হাদিসে আছে ফাইনাল কাবাতা, কাবাতুকুম হাইয়ান নমাইতান, বাইতুল্লাহ শরীফ জিন্দা অবস্থায় তোমাদের কাবা, মৃত্যু অবস্থায় তোমাদের কাবা। মৃত্যু অবস্থায় কাবা কোনটা? বাইতুল্লাহ শরীফ। কাজে ওইদিকে সেনা দিয়ে কবরে রাখতে হবে, এই হলো শরীয়তের মশলা। কিন্তু আপনি খোঁজ করেন বাংলাদেশের বহু এলাকায় কবরে রাখার সময় মুখে বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম। মুখে বলতেছে আল্লাহর নামে রসুলের তরিকায় শোয়াইলাম, অথচ কিভাবে শোয়াইতেছে? সিনা আসমানের দিকে, সিনা আসমানের দিকে। ঘাটটাকে একটু বাঁকা করে দিছে কোন দিকে? কিবলার দিকে। এইভাবে শোয়াই দিচ্ছে। এইভাবে শোয়ানো তো কোনো হাদিসে নেই, চার মাজাবের কোন মাজাবেই নেই। এটা মতো মন গড়া তরিকা, গলত তরিকা। এইভাবে শোয়াইলে মুনকার নকির কি বুঝবে? মুনকার নকির যখন সওয়াল করতে আসবে কি বুঝবে? যে এই লোক নবীদের সুন্নতের উপরে ছিল না, তার ছেলে পেলেকেও সুন্নত শিখায় নাই, যে কারণে সে সুন্নত তরিকায় কবরে শোয়া তার নসিবে জোটে নাই। সুন্নত তরিকায় কবরে শোয়া তার নসিবে মুনকার নকির আগের থেকে বুঝবে যে আপনি ফেল, আমি ফেল, ওই শোয়া দেখেই বুঝবো। আর যে সুন্নত তরিকায় শোয়া দেখে ডাইম কাতে, তো মুনকার নকির খবর হয়ে যাবে যে লোক নিশ্চয় সুন্নত ছিল দুনিয়াতে, এবং তার আল আওলাদকে সে সুন্নত শিখায় আসছে, যার বদৌলতে আজকে সে কবরের মধ্যে কিভাবে শুয়ে আছে, সুন্নত তরিকায় শুয়ে আছে। তখন সে মুনকার নকির আপনাকে বড় মহাব্বতের সাথে, দরদের সাথে, নরমিয়াতের সাথে খুব সহজভাবে প্রশ্ন করে চলে যাবে। ওই শোয়াটা তো পাশ করে গেছেন, সুন্নত তরিকায় কবরে শুয়েছেন, ওটাতে তো পাশ হয়ে গেছে। এটা ঠিক করতে হবে। আমরা যে যেখানে যাই, এই উম্মতের বিশেষ দায়িত্ব দিনের কথা পৌঁছানো, পরে আসতেছে আমরা এইসব কথাগুলো পৌঁছাই দিই যে মুর্দাকে ডাইন কাতে শোয়াইতে হবে, সিট করে শোয়ানো যাবে না। জিন্দগির শেষ পর্বের মধ্যে আরেকটা ভুলেই আমরা মাইয়েতের জন্য সওয়াব রিসানি করি। একটা গ্রুপ আছে তারা সওয়াব রিসানি না জায়েজ বলে, যে সওয়াব রিসানি নেই, তারা গলত। শরিয়াতে সওয়াব রিসানি আছে এবং বুখারিতে অনেক হাদিস আছে সওয়াব রিসানির। যেমন একজন সাহাবী এসে বললেন, হুজুর আমার মা হঠাৎ করে মরে গেছে, উনি কিছু বলার সুযোগ পায় নাই, তা আমার অমুক বাগানটা যদি আমি মায়ের নামে সৎকার করি আমার মা কি পাবে? নবীজি বলেন অবশ্যই পাবে। তো এটাকে সওয়াব রিসানি হলো না? আমার কথা বুঝতেছেন? একজন সাহাবি বলতেন আমার মা হঠাৎ করে মারা গেছে, কিছু বলে দেওয়ার সুযোগ পায় নাই, কারণ আমি আমার অমুক বাগান খেজুরের বাগান আমার মায়ের পক্ষ থেকে আমি গরিবদেরকে সৎকার করতে চাই, দান করতে চাই, এর সবটা কি আমার মা পাবে আমি দান করলে? নবীদের বলেন পাবে। তাহলে শরীয়তে সব রিসানি আছে কিনা? তাহলে যে গ্রুপটা বলতেছে এই ফেতনার জামানায় কোনো সব রিসানি নেই, যার আমল সে পাবে, কোন সব রিসানি নেই, তারা কি হেদায়তের উপর আছে না গোমরাহের উপর আছে? তারা গোমরাহের উপর আছে। আমি তো বুখারের হাদিস পেশ করলাম। এই সব রিসানি আমরাও করি, কিন্তু তরিকা কি? তরিকা হল তার আত্মীয়রা ভাগ করে নিবে, তুমি পয়লা পারা পড়ো, তুমি দ্বিতীয় পারা পড়ো, আত্মীয়রা ভাগ করে নিবে। অথবা কোন মাদ্রাসায় যেখানে হেফজখানা আছে ওখানে বলবে আমার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, আপনার একটু খতম পড়ে দেন, তারা পড়ে দিবে, তারা ইনশাল্লাহ পয়সা নেবে না। তারা জানে সব রিসানি করার জন্য খতম পড়লে পয়সা দেওয়াও হারাম, পয়সা নেওয়াও হারাম। সব রিসানি করার যে খতম, এই খতমের জন্য টাকা পয়সা দেওয়া হারাম, নেওয়াও হারাম, এবং টাকা পয়সার লেনদেন করলে মুর্দা মাহরুম হয়ে যাবে, কোন সব পাবে না, খতমটাই বাতিল হয়ে গেছে। এই জন্য মাদ্রাসাওয়ালারা এই মশলা জানে, সেখানে বললে ইনশাআল্লাহ আপনার আব্বার নামে খতম পড়ে দেবে। হেফজখানা তো প্রত্যেক দিন অনেকগুলো খতম হয়, একদিনের খতম আপনার বাপের নামে দিয়ে দেবে, আপনার কাছে টাকা যাবে না। এই দুটো হলো সহি নিয়ম। হেফজখানা বলেন বা মাইয়েতার আত্মীয় স্বজন ভাগ করে নেন, পালা ভাগ করে নেন। কিন্তু এইগুলো না করে আমরা কি করি, কেউ মাইকে সবিনা পড়ায়, মাইকে, অথচ মাইকে সবিনা পড়ানোর ভিতরে ফতোয়ার কিতাবে লিখছে দশ রকম গুনাহে কবিরা আছে। মাইকে সবিনা পড়ানোর ভিতরে দশ রকম গুনাহে কবিরা আছে। আপনি দশ রকম গুনাহে কবিরা করে ওটা বাপের নামে বকশে দিচ্ছেন? গুনাহ বকশে দেওয়া যায় আছে শরিয়াতে? কি করতেছেন আপনি না জানার কারণে মাইকে সবিনা করতেছেন? এতে মানুষকে ডিস্টার্ব করা হয়। মাইকে সবিনা পড়লে সারা রাত পড়তে থাকে, কেউ ঘুমাইতে পারে না, অসুস্থ রোগীরা আরো অসুস্থ হয়ে যায়, সাহায্য পড়া যায় না, কোরআন তেলাওয়াত করা যায় না, কাজে আল্লাহর কালাম দিয়ে আপনি মানুষকে ডিস্টার্ব করবেন, অসুবিধা ফেলবেন, তা আপনার জন্য জায়েজ দেখা হয়নি, জায়েজ দেখা হয়নি। আল্লাহর কালাম আপনি একটা কামরার মধ্যে চুপ হিসাবে পড়েন, যাদের শোনার দরকার তারা এখানে চলে আসবে, মাইক দিয়ে সবাইকে ডিস্টার্ব করতেছেন কেন? তা শরীয়তে এলাও নাই। এখনো অনেক এলাকায় সারা রাত ওয়াজ হয়, বাংলাদেশের অনেক এলাকায় ওই ময়মনসিং ওইদিকে সারা রাত ওয়াজ হয়, তা শরীয়তে এলাও না। মানুষ দুর্বল, তারা দশটা এগারোটা পরে আর জাগতে পারে না, যদি জাগেও তো ফজর কাজ হবে, ফজর কি হয়ে যায়, তারপরে ওয়াজ মাহফিল করতে দেয়, সারা রাত কেন করতেছেন? কোন কথা সে ধরে রাখতে পারবে? সারা রাত যদি ওয়াজ মাহফিল হয়, শ্রোতারা একটা কথাও মনে রাখতে পারে না, খালি এটা বলে সাংঘাতিক বায়ন হয়েছে। কি কি দু একটা কও, কয় না সাংঘাতিক বায়ন হয়েছে, দু একটা কও কি কইছে, কয় না সাংঘাতিক বায়ন হয়েছে। এই সাংঘাতিক ছাড়া কিচ্ছু কইতে পারে না, এগুলো গলত তরিকা। ওয়াজ হলে রাত সর্বোচ্চ দশটা, সাড়ে দশটা, এর মধ্যে শেষ করে দিতে হবে, মানুষের শক্তি সীমিত, পেটকে যেরকম সীমিত খানা দিলে হজম করতে পারে, এতে বেশি দিলে মদ হজম হয়, পেটকে সীমিত খানা দিলে হজম করতে পারে, আর বেশি দিলে মদ হজম। ব্রেন ঠিক এরকম একটা জিনিস, একসময় সীমিত কথা দেন তো সে ধরতে পারবে, আর যদি দ্বিতীয় থাকেন সারা রাত সব বদ হজম হয়ে যাবে, ব্রেনের বদ হজম হয়ে সব কথা মাথাতে বেড়ে যাবে, একটাও মনে থাকবেন, এটা গলত তরিকা। তো বলতেছিলাম যে টাকা পয়সা দিয়ে খতম করানোর যে তরিকা, মাইকে ছবি না পড়া হয়, এটা গলত তরিকা। আর অনেকে মাইকে পড়ায় না, এমনি পড়ায় কিন্তু খতমের লেনদেন করে, খতমের কি করে, লেনদেন করে, কিন্তু হাবিব সাহেব ডাকে প্রত্যেকে পাঁচশো টাকা গুড় দিয়ে দেয়, প্রত্যেক হাবিব সাহেবরা কত গুড় দিয়ে দেয়, কথার কথা পাঁচশো টাকা করে দিয়ে দিল, এই যে খতম কেনা বেচা করলেন, এতে ওই খতম বাতিল হয়ে গেল। খতম কেনা বেচা করার দরুন খতম বাতিল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে, ওই হাবিব সাহেবদের বাপের জন্য দোয়া করবে, আপনার বাপের জন্য দোয়া করবে, কি দোয়া করবে? প্রথম তো যে পড়ে সে সব পায়, তারপর তার জন্য বক্সে দেয় সে পায়, যখন টাকা পয়সার লেনদেন হল পড়নেওয়ালা সব বাতিল হয়ে গেল, এখন সে কি বক্সে দিবে? তার কাছে কিছুই নেই, তার কাছে কিছুই নেই, উপরন্তু আপনি যে টাকা দিলেন আপনি গুণাগার হইলেন, ওই হুজুর নিল ওনার রিজিক হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল, কবরে বাপমা মাহরুম হয়ে গেল। এই না জানার কারণে প্রত্যেক বছর বাপমার মৃত্যুবার্ষিকীতে আমরা এই কাজটা করতেছি। এক তো ইসলামে মৃত্যুবার্ষিকী নেই, ইসলামে জন্মবার্ষিকীও নেই, মৃত্যুবার্ষিকীও নেই, বিবাহ বার্ষিকী নেই, কোন বার্ষিকী নেই। বার্ষিকী তো হিন্দু ধর্মে আছে, বারো মাসে তেরো পূজা, আরে বাপমার জন্য ডেলি দোয়া করতে হবে, বাপমার জন্য প্রত্যেক দিন পাঁচবার হাত তুলবেন, পাঁচবার দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর একটা আয়াত আছে, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাপমার জন্য সারা জীবন দোয়া করতে হবে, আরে বছরে একদিন করতেছেন, ইসলামে নেই, তিরিশা চল্লিশা ইসলামে নেই, তাহলে হিন্দুদের থেকে আসছে, হিন্দুরা চল্লিশ দিনের দিন শ্রাদ্ধ খাওয়ায়, ওটা দেখা দেখে আমরা চল্লিশ দিনের দিন কুলখানি করি, হিন্দুদের শ্রাদ্ধ খাওয়ানো দেখে আমরা চল্লিশ দিনের দিন কি করি, হ্যাঁ কুলখানি করি, সম্পূর্ণ হিন্দু অনিকাজ। আজকে ইন্তেকাল হয়ে গেছে, আজকে যা পারেন পড়ে দেন, পড়তে থাকেন এখন থেকে, চল্লিশ দিন কি, গলত তরিকা। যাই হোক, পয়সার বিনিময়ে খতম পড়ানো যাবে না, হ্যাঁ দুনিয়াবী উদ্দেশ্যে যদি খতম পড়ান তাহলে টাকা পয়সা দিতে নিষেধ করা হবে না, দুনিয়াবী উদ্দেশ্যে যদি আপনি খতম পড়ান, আপনার স্বাস্থ্য খারাপ, খতম পড়াই দিলেন, খতম পড়াই দেই আল্লাহ আমাকে যেন সুস্থ করে দেয়। আপনার দোকানে যাতে বরকত হয় এটা খতম পড়াই দিলেন দোকানে, আপনার ছেলেপেলের রেজাল্ট যাতে ভালো হয় এটা খতম পড়াই দিলেন। এই ধরনের খতম পড়াতে টাকা পয়সা দেওয়াও জায়েজ নেওয়াও জায়েজ, এখানে সবের কারবার না, এটা হলো দুনিয়াবী উদ্দেশ্য, সাময়িক ফায়দা, এর জন্য খতম পড়াইলে টাকা দেওয়াও জায়েজ নেওয়াও জায়েজ। আমি নিষেধ করতেছি কোনটা, যেন বাপ মার জন্য সব রিসারি করবেন ওইটা, আবার রমজানে তারাবি পড়াবেন হাফেজ সাহেবদেরকে দিয়ে, ওই তারাবি বিনিময়ও দেওয়া না জায়েজ। তারাবিতে কোরআন পড়ে না, ওটা বিনিময় দিলেও তারাবি বাতিল হয়ে যাবে। হ্যাঁ, তারাবির বিনিময় ছাড়া আপনি খুশি হয়ে হাফেজ সাহেবকে মহাব্বত করেন তাই কিছু হাদিয়া দিলেন, হাফেজ সাহেব আপনি আল্লাহওয়ালা মানুষ, আমি আপনাকে মহাব্বত করি, আপনাকে 1000 টাকা হাদিয়া, জায়েজ। একই টাকা মহাব্বত করে হাদিয়া হিসেবে দিলেন, জায়েজ। আর তারাবির বিনিময় হিসেবে দিলেন তো না জায়েজ, তারাবি বাতিল, তারাবি বাতিল। একই জিনিস একভাবে দিলে জায়েজ আর একভাবে দিলে না জায়েজ, এই জন্য জানতে হবে। তো 2 নম্বর পয়েন্ট ছিল ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করা, মন গড়া তরিকায় না করা। 2 নম্বর ফরজ এলমের 3 নম্বর বিষয় হল হালাল রিজিক, যে যে লাইনে রিজিক উপার্জন করতেছেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ মিল কারখানা চালান, কেউ জমিন আবাদ করেন, এক একজন এক এক লাইনে রিজিক উপার্জন করে, তার ওই লাইনটা কোন ওলামায়ে কেরাম থেকে জেনে নিতে হবে যে আমি এইভাবে করি এর মধ্যে কোন হারাম আছে কিনা। চাকরির মশলা ভিন্ন, আবার ব্যবসার মশলা ভিন্ন। আপনি ব্যবসায়ী হলে ব্যবসার মশলা জিজ্ঞেস করেন, আপনি চাকরি করেন চাকরির মশলা জিজ্ঞেস করেন, আপনি জমিন আবাদ করেন জমিনের মশলা জিজ্ঞেস করেন, আপনার জমিন আবাদটা ঠিক আছে কিনা। আপনি একজন তো জমিন নিছেন, হ্যাঁ, 20,000 টাকা দিয়ে, শর্ত করছেন কি যতদিন সে টাকা না দিবে ফেরত আপনি তার জমিন খাইতে থাকবেন, যতদিন সে টাকা ফেরত দিবে না আপনি তার জমিন খাইতে থাকবেন, ফসল লাগাইতে থাকবেন। দেখো তো অনেক জায়েজ আছে কিনা, এটা একদম হারাম, হারাম। সুদ খাইতেছে, সুদ খাইতেছে। হাদিস কি, কুল্লু করজিন জাররা নাফান ফাহুয়া রিবা, করজ দিয়ে তোমরা যে বেনিফিট নিবা এটা সুদ। তা আপনি ওই গরিব লোকটাকে 20,000 টাকা করজ দিচ্ছেন, দিয়ে কি বেনিফিট দিলেন, যতদিন সে করজ ফেরত না দিবে কর্জের টাকা ততদিন আপনি তার জমিনটা খাবেন, ফসল লাগে খাবেন। তাহলে করজ দিয়ে বেনিফিট দিলেন না, এটা সুদ খাওয়া হয়ে গেল, সুদ খাওয়া হয়ে গেল। এইভাবে বহু নাজায়েজ কাজ আমাদের সমাজে চালু আছে। আপনার চাকরির সময় কথা ছিল 8 ঘন্টার ডিউটি, আপনি করলেন 7 ঘন্টা করে নিজের বাজারের জন্য বেরিয়ে গেলেন, তা আপনার চাকরি হালাল হবে না। আপনি 3 দিন গেছিলেন কক্সবাজার, দেখাই দিলেন মেডিকেল সার্টিফিকেট, আমি অসুস্থ ছিলাম, তো 3 দিনের বেতন কি হবে না। সরকারকে তো ধোকা দেওয়া যাবে, সরকার তো গায়েব জানে না, সরকার তো আল্লাহ না, তাকে ধোকা দেওয়া যাবে, কিন্তু আমরা বেতন কি হবে না, বেতন তো হালাল হবে না। এই জন্য যে যে লাইনে রিজিক উপার্জন করতেছে ওই লাইনটা তাকে যাচাই করতে হবে ওলামায়ে কেরাম থেকে, বিশেষ করে যাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে, যাদের তাদের একটা কর্তব্য হল শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে প্রত্যেককে তার পাওনা বোঝাই দেওয়া। যাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে, মায়ের ইন্তেকাল হয়ে গেছে, তাদের ব্যাপারে শরীয়তের দায়িত্ব হল ফারায়েজ বের করো, করে তোমার মা কত পাবে, ভাইয়েরা কত পাবে, বোনেরা কত পাবে, সব বের করো, করে বুঝাই দেবো। বুঝাই দেওয়ার পরে তারা ইচ্ছা করলে একসাথেও খাইতে পারে, তারা ভিন্নও খাইতে পারে, এটা হল শরীয়তের মশলা। কিন্তু আমাদের দেশে অনেক ক্ষেত্রে এই মশলার উপরে আমল নেই, বাপ মারা গেছে একদিন দুই দিন না, বছরকে বছর পার হয়ে যেতেছে, দশ বছর হয়ে গেছে, আজ পর্যন্ত ফারায়েজ বের করে বন্টনের কোন নাম নিশানও নেই। অথচ এটা মায়ের দায়িত্ব, এটা বড় ভাইয়ের দায়িত্ব, শর্ট টাইমে ফারায়েজ বের করো, ফারায়েজ বের করে প্রত্যেকের পাওনা বুঝাই দাও। পাওনা বুঝাই না দিলে একজনের হক আর একজন খায়, রিজিক হারাম হয়ে যায়। বন্ধের বিবাহ হয়ে গেছে, তাদেরটা কে খাইতেছে? ভাইরা খাইতেছে, মা খাইতেছে, আত্মীয় স্বজনরা দিয়ে খাইতেছে। বিশেষ করে পিতার ইন্তেকালের সময় কোন সন্তান যদি নাবালক থাকে, পিতার ইন্তেকালের সময় কোন সন্তান যদি নাবালক থাকে, ওই সন্তানকে বলা হয় এতিম। আপনি কোটিপতি হন কিন্তু সন্তানের নাম কি? এতিম। এর ব্যাপারে শরীয়তের মশলা হল ফারায়েজ বের করে এর হিসাব সেপারেট করো, একজনকে দায়িত্ব দিয়ে দাও, ওইখান থেকে তার হিসাব থেকে তাকে লালন পালন করবে। তোমাদের হিসাব তার দিকে দেখ, কোন ক্ষতি নেই, এতিমের কোন মাল যেন তোমাদের দিকে না আসে, এতিমের অংশ যেন তোমাদের দিকে না আসে। তো এখন যদি মৃত্যুর সাথে সাথে সেপারেট না করা হয়, তো দেখা গেল ওই এতিমেরটাও মিলায় জুলায় হজ বড় ল করে ওটা কে খাইতেছে? ওই এতিমের মা খাইতেছে, এতিমের ভাই বোনেরা খাইতেছে, এতিমের আত্মীয় স্বজন বেড়াইতে আসতেছে তারা যে খাইতেছে, ওই খানার মধ্যে কি আছে? এতিমের অংশ আছে। আবার হুজুরদেরকে দাওয়াত করতেছে দোয়া করার জন্য, হুজুরদেরকে দাওয়াত দিচ্ছে দোয়া করার জন্য, হুজুরদের খাওয়াইতেছে, ওই খানার মধ্যে কি আছে? এতিমের অংশ আছে। তো সবাই এতিমের অংশ খাইল, কি হবে এখন? তো বিষ, এতিমের অংশ খাওয়া, বিষ খাওয়া। কোরআন শরীফের চার পারায় ১৭ পৃষ্ঠায় একটা আয়াত আছে,
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা।
যারা এতিমের মাল খাবে তারা পেটের মধ্যে দোজকের আগুন ঢুকাইতেছে। দোজকের মধ্যে কি ঢুকাইতেছে? দোজকের আগুন। কবরে গেলেই মশলা বুঝে আসবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে ফরজ আলমের তিন নম্বর কি ছিল? আয় উপার্জন আল্লাহ রাখতে হবে। চার নম্বর হল বান্দার হক। চার নম্বর কি? বান্দার হক। বান্দার মধ্যে এক নম্বর হল বাপ মা। আল্লাহ রসুলের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হক বাপ মায়ের। আল্লাহ রসুলের পরে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি হক কার? বাপ মায়ের। তা বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি। বাপের থেকে মায়ের হক তিন গুণ বেশি। বাপ তো হক আদায় করে নিতে পারে, থাপ্পড় দিয়ে আদায় করতে পারে, মা তো আদায় করতে পারে। এজন্য আল্লাহ তার সাথে তিন গুণ বাড়াই দিচ্ছে, মায়ের হক তিন গুণ বেশি। এই বাপমার দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হজ সব দেওয়া হয়। যদি আপনি অনেকবার তাকান মহাব্বতের দৃষ্টিতে, তা আপনাকে অনেকগুলো কবুল হজ সব দেওয়া হবে। অনেক এই বাপমা বেঁচে থাকলে সাতটা হক, আর যদি দুনিয়া সে চলে যায় আর ভিন্ন সাতটা হক। তো বাপ মায়ের হক কটা হল? বেঁচে থাকলে সাতটা, দুনিয়াতে চলে গেলে আর সাতটা, কটা হল? এই ১৪টা হক অবশ্যই জানতে হবে। আমার লেখা আমালুস সুন্নাহ কিতাবে আমি বিস্তারিত লিখে দিছি, বেঁচে থাকলে সাতটা কি কি আর মারা গেলে সাতটা কি কি। এটা আমি ইমাম সাহেবকে অনুরোধ করব, এক পৃষ্ঠা এসে যাবে, এক পৃষ্ঠা আপনারা কম্পিউটার করে সবাইকে দিয়ে দেন, যাতে আমরা আমাদের বাপ মায়ের হক আদায় করতে পারি। আমরা যদি আমাদের বাপ মায়ের হক আদায় করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ছেলে পেলে আমাদের হক আদায় করবে। আমরা যেমন করব আমাদের সাথে তেমন করা হবে। এক জায়গায় ঘটনা শুনছিলাম, এক ছেলে তার বাপের পরে ক্ষিপ্ত হয়ে গলায় গামছা লাগায় টানি লয়ে গেছে, বাড়িতে বের করে দিচ্ছে। এক জায়গায় যাওয়ার পরে বাপা কইতেছে আমার আগ নিসনা এখানে থাম, কেন? আমার বাপরা আমি এই পর্যন্ত নিছিলাম, আমার বাপরা আমি গলায় গামছা দিয়ে এই পর্যন্ত নিছিলাম, তো তুই এর থেকে বেশি আমার নিসনা। তাহলে বোঝা গেল সে আগেই কর্জ করে রাখছে, এখন শোধ করতে উঠেছে। আমরা যদি আমাদের বাপ মার হক আদায় না করি, আমাদের ছেলে পেলে আমাদের হক আদায় করবে না। এই জন্য আমি হুজুরের কাছে অনুরোধ রাখছি যে আমার লেখা আমাল সুন্নাহ কিতাব ওখান থেকে ওই পৃষ্ঠাটা কম্পিউটার করে ফটোস্টেট করে আপনাদের সবাইকে দিয়ে দিবে, আপনার ল্যামিনেটিং করে টানায় রাখবেন, আপনিও বুঝবেন বাপ মায়ের চোদ্দটা হক কি, আপনার ছেলেরাও বুঝবে আপনার ব্যাপারে তাদের দায়িত্ব কি, আপনার ব্যাপারে তাদের দায়িত্ব কি। পাঁচ মাহফিলে বলতে গেলে একটা বলতে গেলে এক ঘন্টা লাগে, পাঁচ মাহফিলে তো বলা যায় না। এইভাবে স্ত্রীর হক আছে, স্ত্রীকে কিন্তু খোরপোষ দিলে হক আদায় হয় না, তাকে পর্দায় রাখতে হবে, তাকে ইসলামী তালিম দিতে হবে, তাকে সন্তানদেরকে তালিম দেওয়ার কাজে লাগাইতে হবে, চাকরিতে পাঠাতে হবে, পাঠানো শরীয়ত পছন্দ করে না। মা বোনদেরকে চাকরিতে পাঠানো আমাদের ইসলামী শরীয়ত পছন্দ করে না। আমাদের আল্লাহ অনেক শক্তিশালী, তিনি বলতেছেন তোমরা পুরুষরা মেহনত করো হালাল ভাবে, আমি একজন পুরুষের অসিলায় সবাইকে পালবো, তার ফ্যামিলিতে যত লোক আছে সবাইকে পালবো, সবার মাঠা নামার দরকার নেই। কিন্তু বিধর্মী যারা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন, তাদের খোদা তো বাস্তবে নেই, বাস্তবে নেই কিছু। তারা মনে করে বিবিকেও নামাইতে হবে আয় রোজগারের জন্য, মেয়েকেও নামাইতে হবে, বেটার বউকেও নামাইতে হবে, সবাই নামাইতে হবে, তারপরে রিজিকের ব্যবস্থা হবে। তাদের আল্লাহ যেহেতু দুর্বল, কি করবে, সবাই নামাইতেছে। আমাদের আল্লাহ তো রিজিকের মালিক, ইন্নাল্লাহ যুল কুওয়াতিল মাতিন, মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী। তিনি এটার মোকাপেক্ষি না যে আপনাকে রিজিক পৌঁছানোর জন্য আপনার বিবিকে চাকরিতে পাঠাইতে হবে, আপনার মেয়েকে পাঠাইতে হবে, হ্যাঁ আপনার বোনকে পাঠাইতে হবে, আপনার বেটার বউকে চাকরি করাইতে হবে, তিনি এটার মোকাপেক্ষি না। তাদেরকে মানানো হয়েছে মা বোনরা হল মানুষ তৈরির কারখানা, মা বোনরা মূলত চাকরি করবে না, তাদের মূল চাকরি কি, তারা তাদের বাচ্চাদেরকে তালিম দিয়ে আল্লাহওয়ালা বানাই দিবে, স্বামীর সংসার দেখাশোনা করবে, সংসার ঠিক রাখবে, আর বাচ্চাদের একটু জ্ঞান বুদ্ধি হইলে প্রত্যেক কোরআনের একটা আয়াত শিক্ষা দিবে, একটা সুন্নত শিক্ষা দিবে, প্রত্যেক দিন একটা আয়াত শিক্ষা দিবে, একটা সুন্নত শিক্ষা দিবে। এইভাবে বাচ্চা স্কুল কলেজে মাদ্রাসায় যাওয়ার আগ পর্যন্ত মায়ের কাছে জরুরি জ্ঞান পেয়ে যাবে। একটা বাচ্চা চার পাঁচ বছর বয়স যখন হয় সব বোঝে না, বোঝে না, তখন তাকে একটা একটা সুন্নত তালিম দেওয়া সম্ভব কিনা, যেন খাওয়া সুন্নত শিখাইল, বাবা খাওয়া সুন্নত হলো এই যে দস্তরখান বিছিয়ে খাইতে হয়, আজকে শিখাইতে, কালকে বলল বাবা খাবার আগে দুনু হাত কবজি সহ ধৌত করা সুন্নত, দুনু হাত কবজি সহ, আমরা তো ডাইন হাতের আঙ্গুলগুলো ধুই, এক হাতের আঙ্গুলগুলো ধুই, কিন্তু সুন্নত তা না, দুনু হাত কবজি সহ ধোয়া। পরশু শিখাইল ধুইতে তো হবে দুই হাত দিয়ে, কিন্তু ডাইন হাতে খাওয়া সুন্নত। তারপর দিন শিখাইল বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ, এই দোয়া পড়ে খাওয়া সুন্নত। এইভাবে এক একদিন একটা একটা সুন্নত শিখায়। তো মায়ের তালিম কি কোনদিন ভুলবে? স্কুলের তালিম ভুলতে পারে, টিচারের তালিম ভুলতে পারে, ছোটকালে মায়েদের তালিম দেয় এটা কিন্তু ভুলে না। এখন অনেক অফিসার পাইবেন ঢাকায় তাদের গাড়ি বাড়ি হয় নাই, কেন? এক পয়সা ঘুষ নেয় না, এমন অফিসার পাইবেন, কেন? ওই ছোটকালে মা কইছিল বাবা জীবনও ঘুষ খাইবা না, কষ্ট করে চলবা, ঘুষ খাইবা না। মায়ের তালিম হাজারো আলেমের তালিম থেকে বেশি কার্যকরী, হাজারো বই পুস্তক থেকে কার্যকরী। এজন্য মাতৃজাতিকে আল্লাহ বানাইছেন মানুষ তৈরি করার জন্য, মানুষ বানাবে তারা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নাত তালিম দিয়ে সত্যিকার মানুষ বানাই দিবে। আসল শিক্ষা তো নবীদের সুন্নত, আর স্কুল কলেজ যা পড়ায় তা দুনিয়া সুন্দর করার জন্য, দুনিয়া আরামদায়ক করার জন্য, এটা পরকালের জন্য না, ওটা পরকালের জন্য এবং দুনিয়া তো শান্তিতে থাকার জন্য মৌলিক শিক্ষা হল কোরআন সুন্নাত শিক্ষা, ওটা মা বোনরা দিবে। এবং মা বোনরা মহিলা মহলে দিনের কথা বলবে, দিনের দাওয়াত দিবে, এই সমস্ত কাজে তাদেরকে লাগাবে, চাকরি বাকরির কাজে লাগাবে না, চেষ্টা করবে, এখন থেকে চেষ্টা করবে। এই হলো মা বোনদের হক। সন্তানের হক আছে, সন্তানের হক হলো সুন্দর নাম রাখতে হবে, এই বিপ্লব সংগ্রাম এসব নাম ঠিক না, এগুলো ইসলামী নাম না, বিপ্লব সংগ্রাম, হ্যাঁ, লতা পাতা কথা ট্যাবলেট ক্যাপসুল কি আজকাল মানুষের রুচি নষ্ট হয়ে গেছে, এমন এমন নাম রাখে আজকাল যেগুলো বিদেশে কুকুরের নাম, লোকেরা তার ছেলের নাম এমন নাম রাখে যেটা তারাশকুর পাওয়া গেছে বিদেশে, কার নাম, কুকুরের নাম, ছেলের নাম রাখছে। আমরা এত নিচে নেমে গেছি, এত অদম হয়ে গেছি যে আমাদের ছেলে কি বিদেশি কুকুর থেকেও নিচে, নাউজুবিল্লাহি মিন জালিক। সুন্দর নাম রাখতে হবে, আব্দুল লতিফ, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহমান, আব্দুর রহিম, সুন্দর নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, এটা বাচ্চার হক। এবং যখন তার জবান ফুটবে তখন তাকে আল্লাহর নাম শেখাইতে হবে, নবীর নাম শেখাইতে হবে, কালেমা তৈয়বা শেখাইতে হবে, এবং যখন আর একটু বড় হবে তখন কোরআন সুন্নাত তালিম দিতে হবে। প্রথম কাজ হল বয়স হওয়ার পরে, সাত বছর ছয় বছর বয়স হওয়ার সময় তাকে কোরআন সুন্নাত তালিম দিতে হবে, যাতে মুসলমান হিসেবে জীবনযাপন করতে পারে। তারপরে আপনি মুসলমান বানানোর পরে তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, হ্যাঁ, তাকে অর্থনীতিবিদ বানান, যা ইচ্ছা বানান, কিন্তু আগে কি বানাইতে হবে, মুসলমান, আগে মুসলমান বানাইতে হবে, আল্লাহর পরিচয় পায়, নবীজির পরিচয় পায়, আখরাত কি জিনিস, কবর কি জিনিস, হাসর কি জিনিস, ফুলসরাত কি জিনিস, এইগুলো যেন জানতে পারে, এটা আগে। এবং আপনার আমার মৃত্যু সময় যেন সূরা ইয়াসিন পড়তে পারে, কালেমার তালকিন করতে পারে, আপনার ছেলে আপনার আমার গোসল দিতে পারে, আপনার ছেলে আপনার আমার জানাজার নামাজ পড়াইতে পারে, আপনার ছেলে আপনাকে আমাকে কবরে দাইন কাতে রাখতে পারে, আপনার আমার ছেলে আপনার আমার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারে। এই শিক্ষাটা হলো আগে, ছোটকালে এই শিক্ষাটা দিতে হবে, ছোটকালে এই শিক্ষাটা দিতে হবে, তারপরে ডাক্তার ইঞ্জিনিয়ার। আমরা আগে পাগল হয়ে যায় ডাক্তার বানানোর জন্য, ইঞ্জিনিয়ার বানানোর জন্য, মুসলমান বানানোর কোন খবর নেই। মাওলানা আশরাফ আলী থানভী লিখছে, তুমি তোমার ছেলেকে দুনিয়ার জেল থেকে বাঁচার জন্য কত চেষ্টা করলা, দুনিয়ার জেল থেকে, কিন্তু আল্লাহর জেল জাহান্নাম, ওতে বাঁচানোর জন্য কোন চেষ্টা করলা না। তুমি তোমার ছেলেকে দুনিয়ার রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য অনেক শিক্ষা দিলা, গ্রাজুয়েট বানাই দিলা, হ্যাঁ, কিন্তু আল্লাহর আজাব থেকে বাঁচানোর জন্য তুমি তাকে কিছুই শিখাইলে না। তুমি পিতা হিসেবে পুত্রের হক আদায় করো নাই, পিতা হিসেবে পুত্রের হক আদায় করো নাই। এক আয়াত দ্বারা বোঝা যায় যে ব্যক্তি সন্তানকে কোরআন সুন্নাহ তালিম দিবে না, সে কেমন যেন সন্তানকে হত্যা করে দিল, কেমন যেন সন্তানকে। ওই আয়াতের তাফসীর দেখেন আট পারা, অলা তাকতুলু আউলাদাকুম মিন ইমলাক, এ একটা তাফসিরে লিখছে কি খাবে, এই ভয়ে তুমি কোরআনে তালিম দিলা না, মাদ্রাসায় দিলা না, তাহলে তুমি তোমার ছেলেকে কতল করে দিলা। আপনি তো মনে করতেছেন আমি অস্ট্রেলিয়া থেকে ডিগ্রি আনি দিছি, আমি লন্ডন থেকে ডিগ্রি আনি দিছি, আমি আমেরিকা থেকে ডিগ্রি আনি দিছি, আমি তো সন্তানের বহুত কল্যাণ করে দিছি, খোদার কসম এটা কল্যাণ হয় নাই। যদি মুসলমান না মানায় থাকেন তো এই আমেরিকার ডিগ্রি দ্বারা কল্যাণ হবে না। আরো নাস্তিক হওয়ার ভয় আছে, নাস্তিক হওয়ার ভয় আছে। এই জন্য সন্তানকে, সন্তানের মেইন হক হল তাকে কোরআন সুন্নাহ শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পাড়া প্রতিবেশীর হক আছে, প্রত্যেক মুসলমানের হক আছে, এমনকি একটা কাফেরেরও হক আছে। কাফেরের হক কি? যে কাফেরের সাথে হিন্দু খ্রিস্টান আপনার আমার দেখা সাক্ষাৎ হয়, কথার মধ্যে দিয়ে তারা বলে দিতে হবে ভাই ইসলাম কিন্তু লেটেস্ট, ইসলাম কি এরপরে আর কোন ধর্ম আসে না, এর আগের গুলো সব রিজেক্টেড, সব কি রিজেক্টেড। এখন বাংলাদেশে তুমি যদি ব্রিটিশের টাকা আনো চলবে? বাংলাদেশ আমলে আনলে কোন টাকা? ব্রিটিশ আমলের টাকা বা পাকিস্তান আমলের টাকা চলবে? চলবে না। ঠিক লেটেস্টটা আসার পরে রিজেক্টেডটা যদি তুমি নিয়ে যাও আল্লাহর দরবারে, ওটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না। কাজে এই কোরআন নাজেল হওয়ার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। কোরআন নাজেল হওয়ার পরে সমস্ত ধর্ম কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। এখন যদি কেউ মনে করে যে খ্রিস্টানরা ঠিক মতো চললে তারাও বেঁচতে যাবে, ইহুদিরা ঠিক মতো চললে তারাও বেঁচতে যাবে, হ্যাঁ হিন্দুরা তাদের কিতাব অনুযায়ী চললে বেঁচতে যাবে, এই বিশ্বাস যদি কেউ করে তো তার ইমান নষ্ট হয়ে যাবে, তার নিজের কি হয়ে যাবে ইমান? আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলে দিয়েছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার ধর্মে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। তার মানে কি? ইসলাম নাজিল হওয়ার পরে পিছনের গুলো সব বাতিল করে দেওয়া হয়েছে। ইহুদিদের ধর্ম এক জামানায় ঠিক ছিল, খ্রিস্টানদের ধর্ম এক জামানায় ঠিক ছিল, কিন্তু কোরআন নাজিল হওয়ার পরে কি নেই, সব বাতিল হয়ে গেছে। এখন যদি ওই ধর্মকে মানে, যত সুন্দর করে মানুক সে কি মুক্তি পাবে? বেশ পাবে? যদি কেউ বিশ্বাস করে পাবে, তো সে কি হবে? সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। প্রত্যেক ধর্মে নাজাত আছে মনে করলে, প্রত্যেক ধর্মে নাজাত আছে। আমি এক পীরসাহেবের কথা শুনছি এই মানিকগঞ্জের দিকে, এ লোক বলে যে আমার কাছে মুরিদ হইতে হলে মুসলমান হওয়া শর্ত না, মুসলমান হওয়া শর্ত না, তোমরা যে যে ধর্ম আছো ওই ধর্মে থাকো, আমি যে অজিফা দেয় এটা পড়াও তোমরা বেসতে চলে দেবে। এই পীরের তো নিজের ইমান নেই, যে পীর এই কথা বললো যে মুসলমান হওয়ার দরকার নেই, তোমরা যে যে ধর্মে আছো ওই ধর্মে থাকো, থেকে আমি যে অজিফা দেই এটা পড়ো তাহলে তোরা স্বর্গে দেবা, এই পীরের ইমান আছে? এই পীরের ইমান নেই। অর্থাৎ হাজার লোক বাস ভরে ভরে ওখানে যাই বেঈমান হয়ে আসছে, হাজার লোক বাস ভরে ভরে সেখানে যেয়ে বেঈমান হয়ে আসতেছে এইসব কথা শুনে শুনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে চার নম্বর পয়েন্ট কি ছিল? বান্দার হক আদায় করতে হবে। কি ছিল এটা? খুব সিরিয়াস। কেন সিরিয়াস? আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আল্লাহর হক নষ্ট করলে আল্লাহর কোনো ক্ষতি হয় না, আমাদের ক্ষতি হয়। ইবাদত করলে আমাদের লাভ, না করলে আমাদের ক্ষতি। আমাদের ইবাদতের দ্বারা আল্লাহ কোনো লাভ হয় না, আমাদের গুনার দ্বারা আল্লাহর কোনো ক্ষতি হয় না। এই জন্য আল্লাহর হক নষ্ট করলে বান্দায় মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহর দরবারে মাফ চাইলে কি করে? মাফ করে দেয়। কিন্তু বান্দার হক নষ্ট করলে বান্দায় যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবেন না। গীবত হারাম কেন? পরনিন্দা হারাম কেন? ও যতক্ষণ মাফ না করবে আল্লাহ মাফ করবে না। গীবত করলে আপনার নেকিগুলো তাকে দিয়ে গিয়ে দিলেন, তার গোনাগুলো আপনি আমি নিয়ে নিলাম। গীবত করলে, পরনিন্দা করলে নিজের নেকিগুলো তাকে দিয়ে দিলাম আর তার গোনাগুলো আমি নিয়ে নিলাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এটা খুব সিরিয়াস, বান্দার হক খুব সিরিয়াস। আর পাঁচ নম্বর হল, জন্মগতভাবে আমাদের অন্তরে কিছু রোগ আছে, আমাদের অন্তরে কিছু রোগ আছে, আমাদের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাখছেন আমাদেরকে। তো মাটি, পানি, বাতাস, আগুন, চারটি উপাদান দ্বারা সৃষ্টি করা হয়েছে। ওই চারটে উপাদানের ভিতর দিয়েই আমাদের মধ্যে কিছু রোগ আল্লাহ রেখে দিচ্ছেন জন্মগত ভাবে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর কলবের রোগগুলো চিকিৎসা করা ফরজে আইন। শরীরের রোগের চিকিৎসা করলে সব হবে, চিকিৎসা না করলে গোনা হবে না, কিন্তু কলবের চিকিৎসা করা কি কি সে রোগগুলো কি? একটা রোগের নাম হলো লোভ, অন্তরের একটা রোগের নাম কি? লোভ লালসা, যে কারণে দোকানে বসে দুই নম্বরই করতেছে, ভেজাল দিচ্ছে, মাপে কম দিচ্ছে, লোভ, পয়সার লোভ। আটটা রোগের নাম হল রাগ, রাগের কারণে মুরব্বীর গায়ে হাত তুলতেছে, বুড়া বসে বউরে তিনটা রাগ দিয়ে বসে আছে। এই মহিলা সারা জীবন খেদমত করলো, কি একটু ভুল করছে, রাগের কারণে তিনটা রাগ দিয়ে দিচ্ছে, আর সবাই বকাবকি করতেছে, গালাগালি করতেছে, পরে হার্টের রোগী হয়ে গেছে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। কেন? এই যে রোগ, সে জানতো না, চিকিৎসা করায় নেই। রাগ একটা রোগ, চিকিৎসা করাইতে হবে। আর একটা রোগের নাম হলো অহংকার, আমি ভালো, আমার মতো কেউ বোঝে না, আমি আল্লাহর কাছে প্রিয়, আল্লাহ আমাকে মহাপত না করলে এত নামি দামি জায়গায় রাখছে, এই যে মনে করা হয়, এটার নাম কি? অহংকার, এটা রোগ। একটা রোগের নাম হলো বখিলি, আল্লাহ আপনাকে মাল দিছে কিন্তু আপনি দিনের কারণে ব্যয় করতে রাজি না, খালি ব্যাংকে জমা করতে আছেন, খালি ব্যাংকে জমা করতেছেন। তো কারণের থিওরি, দিনের কাজে ব্যয় না করে, মসজিদ মাদ্রাসায় ব্যয় না করে, গরিব দুঃখীদের জন্য ব্যয় না করে, হজ উমরার জন্য ব্যয় না করে, খালি ব্যাংকে জমা করতে থাকা, কার থিওরি? কারণের থিওরি। আজকের অধিকাংশ মুসলমান কারণ হয়ে গেছে, খালি জমা করে। আল্লাহ কি মাল জমা করার জন্য দিছে? আল্লাহর কাছে জমা করার জায়গা ছটপট ছিল, আল্লাহ দিচ্ছে তো খরচ করার জন্য, তুমি খরচ করতে থাকো, আমি দিতে থাকবো, তুমি খরচ করতে থাকো, আমি দিতে থাকবো। ইয়া বেলাল লা তাখাফ মিন জিল্লা শেখ লালা, নবীজি বেলালকে বলেন, হে বেলাল, তুমি আল্লাহর দরবারে কম হওয়ার ভয় পেও না, খরচ করতে থাকো আল্লাহর রাস্তায়, তুমি যা খরচ করবা আল্লাহ তার থেকে অনেক বাড়াই দিবে, তোমাকে অনেক বাড়াই দিবে বরকত। আল্লাহ রাস্তায় যে দান খরচ করা হয় তা আল্লাহ অনেক গুণ বাড়াই দেয়। যারা করে তারা প্রত্যক্ষ করছে, তারা পরীক্ষা করে দেখছে যে আসলে বাড়াই দেয়, আসলে বাড়াই দেয়। তো এই একটা রোগ, বখিল, কৃপণতা, নাশকরি, অকৃতজ্ঞতা, এটা একটা রোগ। বেসবরি, অধৈর্য, বিপদ আপদে অধৈর্য হওয়া, এটা একটা রোগ। এরকম দশটা রোগ আছে, কয়টা রোগ আছে? এই দশটা রোগের চিকিৎসার জন্য কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা চিকিৎসক বানাইছেন হাক্কানি পীর মাশায়েখদেরকে। হাক্কানি যে কোনো পীর মাশায়েখ না, আজকাল তো মরে মরে পীর বসে গেছে, ওরা আরো ইমান লুট করতেছে, মুসলমানদের ইমান কি করতেছে? যত বাগি শোনেন না, বাগি অমুক বাগি তমুক বাগি, একটা পীর না, সব ভণ্ড শয়তান মুসলমানদের ইমান লুট করতেছে। হাক্কানি পীর সিম্পল মানুষ, কিন্তু তার কোন কাজ আপনি সুন্নতের বরখেলাপ দেখবেন না, তার দরবারে গরু উটের কোন আমদানি নেই, তার দরবারে কোন সেজদা নেই, তার দরবারে কোন বেগানা মহিলা আসতে দেখবেন না। সে মানুষকে দিন শিক্ষা দেয়, তার নজর আপনাকে আল্লাহর সাথে জোড়াই দেওয়া, তার নজর আপনার পকেটের দিকে না, তার নজর আপনার পকেটের দিকে না, তার নজর আপনাকে কিভাবে আল্লাহর সাথে জোড়াই দেওয়া যায়, আপনাকে কিভাবে আল্লাহওয়ালা বানাই দেওয়া যায়, একেবারে হাক্কানি পীর। এটা উলামায়ে কেরামকে জিজ্ঞেস করবেন যে আমাদের জামানায়, বর্তমান জামানায় হাক্কানি পীর কে কে আছে, এর মধ্যে যার দিকে আপনার মনের ঝোঁক হয় মাঝে মধ্যে তার মজলিসে বসা, মাঝে মধ্যে তার মজলিসে হাজিরা দেওয়া, বসা, এটা একমাত্র চিকিৎসা এই অন্তরের ব্যাধির। অন্তরে যে রোগগুলো হয় তার চিকিৎসা হলো আল্লাহ আলাদের মজলিসে বসা, তাদের সহবাত অবলম্বন করা। হাদিসে পাওয়া যায় যে তিনজনকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, একজন শহীদ হয়ে গেছে, আরজন বহুত বড় দানবীর, আরজন বহুত বড় আলেম, এদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। অথচ এরা বেনামাজি না, এরা বেরোজা না, কি অন্তরের দশটা রোগের একটা রোগ তাদের মধ্যে ছিল, সেই রোগটার নাম হল রিয়া। সে লোকটার নাম কি? অর্থাৎ নেক কাজ করে অ্যাডভার্টাইজ করা, নেক কাজ করে বাবা কুড়াইতে চাওয়া। হ্যাঁ, আপনি নেক কাজ করে চাইতেছেন সব জায়গায় এলান করক, আমাদের হাদিসাব এই করছেন, এতগুলো মসজিদ বানাইছেন, এতগুলো মাদ্রাসা বানাইছেন, 30 বার হজ করছেন, এই করছেন, সেই করছেন, চক্ষু হাসপাতাল বানাই দিচ্ছেন, আমরা চাই না মনে পেরানে। এটা এই রোগটার নাম হলো রিয়া, এটা রোগ, এটা রোগ, এই রোগটার নাম হলো রিয়া, লোক দেখানো। ওই তিনজনকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করলো কেন? ও শহীদ হয়েছে, ওকে শহীদ বলা হবে, ওকে বীর শ্রেষ্ঠ বলা হবে, তাই শহীদ হয়েছে, তো দুনিয়াতে বলা হয়েছে, আর কি আল্লাহর কাছে কিছু পাওনা নেই। আর একলো খুব দান খরচ করছে কেন? তাকে দানবীর বলা হবে, দানবীর বলা হবে, তো দুনিয়াতে দানবীর বলা হয়েছে। আর এক আলমকে দুজনকে কেন দিচ্ছে? তাকে খতিবে আজম বলা হবে, তাকে অনলবর্ষী বক্তা বলা হবে, তাকে খতিবে আজম বলা হবে, তাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলা হবে, এই কারণে সে আজ করে বেড়াইছে। তো ওগুলো তো দুনিয়াতে বলা হয়ে গেছে, যা চাইছিল দুনিয়াতে পেয়ে গেছে, আল্লাহর কাছে আর কিছুই নেই। এই তিনজন দাবি করবে আল্লাহ তোমার জন্য করছি, কিন্তু আল্লাহ বলবেন না আমি অন্তরের খবর জানি, তোমার অন্তরের খবর আমি জানি, তুমি দুনিয়াতে বাবা পাওয়ার জন্য করেছিলে, তা পেয়ে গেছ, এখন দোজখে চলে যাও। তাহলে এই লোকগুলো নামাজি, রোজাদার, সব ইবাদত করছে, কিন্তু তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হয়েছে কেন? ওই একটা রোগের কারণে। সে রোগটার নাম কি? রিয়া। আমাদের তো দশটার দশটাই আছে, আমাদের মধ্যে এই রোগের দশটার দশটাই আছে, আমরা চিকিৎসার কোন দরকার মনে করতেছি না। দশটা ক্যান্সার নিয়ে আমরা খুব খুশিতে আছি, খুব আনন্দের সাথে চলাফেলা করতেছি, কোন ফিকির নেই, অথচ আমাদের ভিতরে দশটা ক্যান্সার আছে। তো কয়েকটার নাম বললাম, আল্লাহ আমাদেরকে চিকিৎসার তৌফিক দান করেন, আল্লাহ ওয়ালাদের সোহবত অবলম্বন করার তৌফিক দান করেন। আর সর্বশেষ বিষয়, ফরজ এলেমের সর্বশেষ বিষয় যেটা, সেটা হল দ্বীনের দাওয়াতের কাজের জন্য সময় বের করা। এটা আগের উম্মতকে দেওয়া হয়নি, এই দায়িত্বটা আগের উম্মতকে দেওয়া হয়নি। কেন? সকালে একজন নবী মারা গেছে, ওই বংশে বিকেলে আরেকজন নবী হয়েছে, সকালে একজন নবী মারা গেছে, বিকেলে কি হয়েছে? আরেকজন নবী হয়েছে। তো উম্মত দাওয়াত দেবে কারে? সবসময় তো নবী আছে, সবসময় তো নবী আছে, কিন্তু আমাদের নবী যে চলে গেছে, আর কি কোন নবী আসবে? তাহলে এই দিন ইসলাম কিয়ামত পর্যন্ত কিভাবে থাকবে? দিন ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে কিভাবে? কিন্তু আর কোন নবী আসবে না। এই সুবাদে নবীওয়ালা এই কাজটা, দাওয়াতের এই কাজটা এই উম্মতের উপরে ন্যস্ত করা হয়েছে, যে তোমরা আলেম হও আলেম না হও, দিনের কথা যে যতটুক জানো, দিনের কথা সুন্নতের কথা যে যতটুক জানো, অতটুক দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। বিদায় হজে নবীজি বারবার বলে গেছিলেন, বিদায় হজে 3 জায়গায় খুতবা দিচ্ছেন, 3 জায়গায় বলছেন 1.5 লক্ষ সাহাবাই কেরামকে, তোমরা যারা আমার কথাগুলো শুনছো, এলো দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দাও। নবীদের হুকুম আমল করার জন্য সাহাবাদের একটা গ্রুপ চীন পর্যন্ত গেছে, কোন পর্যন্ত গেছে? চীন পর্যন্ত গেছে। আর একটা গ্রুপ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর পর্যন্ত গেছে, আলজেরিয়া, নাইজেরিয়া, টিউনিসিয়া, মৌরিতানিয়া, মরক্কো পর্যন্ত গেছে। আর একটা গ্রুপ দক্ষিণ দিকে আরব সাগর, এডেন পর্যন্ত গেছে। আটটা গোরখ উত্তর দিকে ভূমধ্য সাগর পর্যন্ত গেছে। নবীদের একটা কথা বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম পুরো দুনিয়াতে ছড়াই পড়ছে, যে কারণে আজকের দুনিয়ার যেখানে আপনি যাবেন মুসলমান পাবেন, দুনিয়ার যে কোনো প্রান্তে আপনি যাবেন কি আছে, সাহাবায়ে কেরামের কুরবানি, সাহাবায়ে কেরামের কুরবানি। সাহাবাদের আমলের মসজিদ এখনো লালমনিরহাট পাওয়া যেতেছে, সাহাবাদের আমলের মসজিদ সর্বশেষ সাহাবি মারা গেছে 110 হিজরিতে, 110 হিজরিতে। অথচ লালমনিরহাটে একটা মসজিদ আবিষ্কার হয়েছে 69 হিজরির মসজিদ, কত হিজরি 69, এটা সাহাবাদের পিরিয়ড না? এতে বোঝা যায় ওই তিস্তা নদী দিয়ে তাদের কোন জামাত আসছে, তিস্তা নদী দিয়ে সাহাবাদের কোন জামাত আসছে, তারা কিছুদিন এখানে অবস্থান করছে, তারা এই মসজিদটা তৈরি করছে। কিন্তু কালক্রমে ওই মহল্লা অনাবাদ হয়ে গেছিল, ওখানে ধুলাবালি জমতে জমতে ওটা একটা টিলা হয়ে গেছে, এটা টিলা হয়ে গেছিল টিলা। আর লোকেরা মাটি নিতে নিতে দেখা যায় ভিতরে বিল্ডিং, ভিতরে বিল্ডিং। পরে সরকারকে খবর দিছে, সরকার প্রত্নতত্ত্ব বিভাগ পাঠাই দিছে ওখানে, মাটি খুঁড়ে দেখে সুন্দর একটা মসজিদ যার গায়ে খোদাই করা আছে, যে মসজিদটা 69 হিজরিতে নির্মাণ করা হয়েছে। তাহলে 69 হিজরিতে সাহাবায়ে কেরাম বাংলাদেশ হয়ে এদিকে কোথাও গেছে, তাদের কোরবানির কারণে আমরা মুসলমান হয়েছি। মাঝখানে আরো যারা মুসলমান হয়েছে তারাও কোরবানি পেশ করছে, তারাও দুনিয়ায় ছড়াই পড়ছে। এখনো অনেক ভাই দিনের দাওয়াত নিয়ে পুরা দুনিয়ায় ছড়াই পড়তেছে, পড়তেছে না? লন্ডন, আমেরিকা, আফ্রিকা, চীন, জাপান যেতেছে না? তো এটা এই উম্মতের বিশেষ দায়িত্ব, এই দায়িত্বের কারণে এই উম্মতকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে। কারণ নবীওয়ালা এই কাজটা আর কেউ পায় নাই, নবীওয়ালা এই কাজটা আগের কোন উম্মত পায় নাই। এই উম্মতের আলেম হোক আলেম না হোক, যে যতটুক জানে অতটুক পৌঁছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এটা হল ফরজ এলেমের 6 নম্বর বিষয়, দিনের দাওয়াতের কাজের জন্য কি বের করা, সময় বের করা। প্রত্যেকের উপর ফরজ, এই উম্মতের প্রত্যেকের উপর ফরজ। আপনি 3 দিন সময় লাগান, আপনি 1 সপ্তাহ সময় লাগান, যেখানে দাওয়াত তৌফিক হোক, যে উদ্দেশ্যে যান না কেন কিছু দাওয়াত দিয়ে আসেন। আপনি ব্যবসা করতে চীন গেছেন, ভালো কথা, যান ওখানে দাওয়াত দিয়ে আসেন, ওরা সব বৌদ্ধ, বৌদ্ধদেরকে ইসলামের দাওয়াত দিয়ে আসেন। আপনি ব্যবসার জন্য জাপান গেছেন, ওখানে দাওয়াত দিয়ে আসেন। যেখানে যে কোনো কাজে আমরা যাই, দাওয়াত সাথে নিয়ে যেতে হবে, দাওয়াতকে ভুললে হবে না। দাওয়াত এই উম্মতের উপর ফরজ, নিজের এলাকার মধ্যে দাওয়াতের কাজ করা ফরজ আইন, আর পুরা দুনিয়ার জন্য দাওয়াতের ব্যবস্থা করা, সমস্ত কাফেররা যাতে দাওয়াত পায় এর ব্যবস্থা করা ফরজ কিফায়া। তো কটা হল, 6টা বলেন তো, 6টা কি কি? শেরেক মুক্ত ইমান অর্জন করা, শেরেক মুক্ত ইমান। 2 নম্বর ইবাদত যে আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, এইগুলো সুন্নত তরিকায় করা। 3 নম্বর আয় রোজগার হালাল পন্থায় রাখা। 4 নম্বর বাপ মা সহ যত মখলুক আছে, বান্দা আছে, তাদের হক আদায় করা। 5 নম্বর অন্তরের 10টা রোগের চিকিৎসা করা, অন্তরের, একে বলে আত্মশুদ্ধি, ক্লিন হার্ট, আত্মশুদ্ধি। কোরআনে এই ব্যাপারে আল্লাহ যত কসম খাইছেন, কোন ব্যাপারে এত কসম খান না, আত্মশুদ্ধির ব্যাপারে আল্লাহ যত কসম খাইছেন, কোন ব্যাপারে এত কসম আল্লাহ তাআলা খান নাই। 5 নম্বর 6 নম্বর দ্বীনের দাওয়াতের জন্য সময় বের করা, কটা হল, 6টা। এই 6টা বিষয় একে সুন্নত বলে, এক কথায় সুন্নত বলে, ব্যাখ্যা করলে 6টা হয়, এক কথায় শরিয়ত বলে, এক কথায় দ্বীন ইসলাম বলে, যেটাই দ্বীন ইসলাম, যেটাই শরিয়ত, যেটাই সুন্নত, এই 6টা। আর এর বিস্তারিত জ্ঞান অর্জন করা, ওটা তো ফরজে কিফায়া। বিস্তারিত জ্ঞান অর্জন করা, মাওলানা মুক্তি হওয়া, ওটা ফরজে কিফায়া। কিন্তু মৌলিকভাবে এই 6টা বিষয়ের গুণ এলেম অর্জন করা, এটা কি? তা আমি অনেকখানে যাই, লোকেরা এতটুক জানে যে এলেম শিক্ষা করা ফরজ, কিন্তু ফরজটা কি কি? এলেম শিক্ষা করা ফরজ ঠিক আছে, কোন কোন বিষয়ে এলেম শিক্ষা করা ফরজ এটা বলতে পারবে? এটা কেউ ক্লিয়ার করে বলতে পারবে না, হয়তো তারা শোনে নাই। এবং আমি যে কথাগুলো বললাম, যে পয়েন্টগুলো, এলে কোরআনের আলোকে বলছি। কোরআন শরীফের দ্বিতীয় পারা সুরায় বাকারা এর 177 নম্বর আয়াতে এই পয়েন্টগুলো আছে। কোরআন শরীফের দ্বিতীয় পারা সুরায় বাকারা এর 177 নম্বর আয়াতে এই পয়েন্টগুলো আছে। এবং মাওলানা আশরাফ আলী থানভী তিনি লিখছেন এই পয়েন্টগুলো পুরা ইসলাম ধর্মের সারমর্ম, পুরা ইসলাম ধর্মের সারমর্ম। অর্থাৎ এইটুক এলেম অর্জন করা সবার জন্য ফরজ, জানতেই হবে, বাধ্যতামূলক জানতে হবে। এইটুকুর ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন না। আপনি আল্লাহর গোলামি করবেন তো গোলামের এলেম লাগবে না? আপনি একটা চাকর রাখছেন তো ওর দায়িত্ব জানতে হবে না? আপনি 5,000 টাকা বেতন দিয়ে একটা চাকর রাখছেন তো সে জানবে না, স্যার আমার কাজ কি? আমাদের মাসিক বেতন দিয়ে রাখলেন, কি কাজের জন্য রাখছেন তা জানবে না? তো আল্লাহ যে আপনাকে আমাকে বান্দা হিসেবে বানাইছে, আমাদের জন্য পুরা সৌরজগৎকে খাদেম বানাই দিছে, পুরা সৌরজগৎ, সূর্য খাদেম, চন্দ্র খাদেম, আসমান খাদেম, নক্ষত্র খাদেম, পাহাড় খাদেম, দরিয়া খাদেম, গাছ মাছ সব আমাদের খাদেম, আমাদের কল্যাণার্থ আল্লাহ বানাইছে। এবং জান্নাত আল্লাহ মুমিনের জন্য বানাইছে। তো এত কিছু আমাদের জন্য বানাইলো, তাহলে আমাদের কি করতে হবে জানার কি আমাদের কোনো দায়িত্ব না? পুরা সৌরজগৎ আমাদের জন্য, পরকালের সমস্ত নেয়ামত আমাদের জন্য, তাহলে আমাকে কি জন্য বানানো হলো তা আমাকে জানতে হবে না? সেটা আমি এতক্ষণ ব্যাখ্যা দিলাম, এই 6টা বিষয় আমল করার জন্য। এই 6টা বিষয়ের এলেম শিখতে হবে, এই 6টা বিষয় আমল করতে হবে, এই 6টা বিষয় অন্যকে বলতে হবে। এই 3টা কাজ আখেরি নবীর উম্মত হিসেবে আপনার আমার দায়িত্ব। 6টা বিষয় শিখতে হবে, 6টা বিষয় আমল করতে হবে, 6টা বিষয়ের দাওয়াত লাগাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 6টা বিষয় রপ্ত করার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখন বদরের উদ্দেশ্য শেষ করে কিছু প্রশ্ন আসছে।